গপ মিলে ঠিক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই থেকে সবই আছে। চলছে গপ্প মিরে ঠেকের বিশেষ নিবেদন, সমরেশ মজুমদারের কালজয়ী উপন্যাস কালবেলা। আজ চতুর্থ পর্ব। শুরু করার আগে এখনো পর্যন্ত কি হয়েছে ছোট্ট করে বলে দি। জলপাইগুড়ি থেকে প্রথমবার কলকাতায় এসে অনিমেষ স্কটিশ চার্চ কলেজে ভর্তি হয়। সেখানে বাম রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ে সে, যদিও পার্টির সঙ্গে তার আদর্শগত বিরোধ হতে থাকে। এর মধ্যে তার আলাপ হয় মাধবীলতার সঙ্গে। দাদু শরীর শেখর অসুস্থ শরীর নিয়ে অনিমেষের সঙ্গে দেখা করতে হস্টেলে আসেন। এদিকে সুভাষদা অনিমেষকে জানায় পার্টি সুভাষদাকে বহিষ্কার করেছে। তারপর তাহলে শুরু করা যাক। হস্টেলে ফিরে এসে অনিমেষ দেখল ওর ঘরে বেশ ভিড়। তমাল আর পাশের ঘরের দুটি ছেলে বেশ মেজাজে আড্ডা জমিয়েছে দাদুর সঙ্গে। শরীর শেখর ডুয়ার্সের পুরনো দিনের গল্প বলছে।
তোমাদের আর কি বলবো।
অনিমেষ দরজায় দাঁড়াতেই বিছানায় বসা শরীর শেখরের নজর পড়ল প্রথম। কথা থামিয়ে বললেন,
তোমাদের এখানে ডাক্তারকে বোধহয় সহজে পাওয়া যায় না, তাই না?
অনিমেষ হেসে ঘাড় নাড়ল। দাদুর অনেক পরিবর্তন হয়েছে। আগে হলে এ প্রশ্নটা করতেনই না, দেরি হলে বকাঝকা করে বাড়ি মাথায় করতেন। হঠাৎ অনিমেষের মনে পড়ল, এই লোকটার ভয়ে এককালে স্বর্গ ছেঁড়ায় বাঘে গরুতে এক ঘাটে জল খেত। অনিমেষ ওষুধগুলো টেবিলে রাখল।
এখন শরীর কেমন আছে দাদু?
ভালো ভালো, বেশ ভালো। এই যে তোমার বন্ধু আমাকে সন্দেশ খাওয়ালো, চমৎকার খেলাম।
অনিমেষের এত ভিড় ভালো লাগছিল না। একেই ঘরটা ছোট, তার উপর এত লোক একসঙ্গে হলে ভালো করে দাঁড়ানো যায় না।
বাবাকে চিঠি দেওয়া হলো না, ভাবছি কাল সকালে একটা টেলিগ্রাম করে দেব।
ওয়াই,
বাবা নিশ্চয়ই খুব চিন্তা করছেন।
আমার মনে হচ্ছে চিন্তাটা তোমারই বেশি হচ্ছে। তাছাড়া তোমার টেলিগ্রাম যাবার আগেই আমি পৌঁছে যাব, ও সব করতে চেও না।
আপনি পৌঁছে যাবেন মানে?
আমি ঠিক করেছি কাল নর্থ বেঙ্গল এক্সপ্রেসে চলে যাব।
সে কি, এই শরীর নিয়ে আপনি যাবেন কি করে? পথে ঘাটে কিছু হয়ে গেলে আর দেখতে হবে না? না না, শরীর ঠিক করে তারপর যাবেন।
আরে আমার শরীরকে আমার চেয়ে বেশি নিশ্চয়ই কেউ বুঝবে না। হ্যাঁ, যেটুকু দুর্বলতা আছে তা তুই বয়সটার জন্যে। জলপাইগুড়িতে ফিরে গেলে সেটা ঠিক হয়ে যাবে। অনি, তুমি তুমি চাকরি বাকরি করে ঘর দর করো। হ্যাঁ, তখন এসে থাকব। এখন এই খাঁচায় আমার পক্ষে থাকা অসম্ভব।
খাঁচা?
খাঁচা নয়, তার উপর এইরকম কানের কাছে দিন রাত ট্রামের ঢং 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 আওয়াজ অসহ্য।
তাহলে বুঝুন দাদু, আমি আমরা কিরকম আরামে থাকি।
এটা এটা তোমাদের কি দুর্ভাগ্য তোমরা বুঝছো না? একটি ছাত্রকে যদি ন্যায্য পয়সা দিয়েও এই রকম নরকে থাকতে হয়, তাহলে তাহলে তার কাছ থেকে দেশ কি আশা করবে? হ্যাঁ, এইভাবে তোমাদের মধ্যে একটা একটা বিশৃঙ্খলা ঢুকিয়ে দেওয়া হচ্ছে।
পাশের ঘরের আরেকটি ছেলে বলল,
বিশৃঙ্খলা মানে?
এখন রাত কত, এই সময় প্রতিটি ছাত্রের কি করা উচিত? তোমরা আমার সঙ্গে গপ্প করছো, এটা বিশৃঙ্খলা নয়?
কথাটা শুনে ছেলেদের মুখ কালো হয়ে গেল। অনিমেষ খুব অস্বস্তিতে পড়ল। দাদু যে এরকম মুখের ওপর ওদের কথা শোনাবেন সে ভাবতে পারেনি। অবশ্য এটাই শরীর শেখরের আসল চরিত্র, রেখে ঢেকে কথা বলতে পারেন না। তমাল উঠে দাঁড়াল।
আমি কিন্তু আপনার কথা মানছি না। আমরা যারা হোস্টেলে থেকে পড়ি তারা জানি আমাদের পাশ করতেই হবে, এটা আমাদের দায়িত্ব। নিজেদের পড়াশোনা আমরা নিজেদের সুবিধা মতো সময় করে নিই। আপনার কাছে যেটা পড়াশোনার সময় বলে মনে হচ্ছে সেটা আমার কাছে জিরো বার মনে হতে পারে। ধরুন সারাদিন ক্লান্তির পর ট্রামে বাসে ঝুলে হোস্টেলে ফিরে পড়তে বসলে আমার ব্রেন তো অ্যাকসেপ্ট করবে না, অথচ দশটার পর পড়লে ওটা আমার বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, এবার বলুন তো কোনটা বিশৃঙ্খলা।
শরীর শেখর কিছুক্ষণ তমালের মুখের দিকে তাকিয়ে থাকলেন, বোঝা যাচ্ছিল তিনি বেশ অবাক হয়েছেন।
আমি তোমাদের ঠিক বুঝতে পারি না। প্রায় কাগজে ছাত্রদের ট্রাম বাস পোড়ানোর কথা পড়ি, তখন মনে হয় তোমরা যাতে পড়াশুনো ছাড়া সব কিছু করো তার জন্য একটা প্ল্যান চলছে। হয়তো তোমরা ভালো ছেলে তাই এভাবে থেকেও একটা একটা পথ বের করে নিয়েছ, কিন্তু যারা বুদ্ধিমান নয় তারা তো তলিয়ে যাবে।
এরপর আর কথা জমল না। দাদুর কথার সুর ওদের কানে লেগে আছে অনিমেষ বুঝতে পারছিল। এক একটা অজুহাত দেখিয়ে বা না দেখিয়ে ওরা চলে গেল। ঘর নির্জন হয়ে গেলে অনিমেষ বলে ফেলল,
দাদু আপনি ওভাবে না বললেই পারতেন।
কিভাবে?
এই সরাসরি মুখের উপর আমরা অপ্রিয় সত্যি বলতে চাই না।
অপ্রিয় সত্যি? তাহলে তুমি এটাকে সত্যি বলতে চাইছ?
হয়তো, আবার তা নাও হতে পারে। দাদু, আমরা জলপাইগুড়িতে সবকিছু যেরকম ভাবে দেখতাম এবং ভাবতাম, কলকাতায় এসে জানলাম সেটাই অন্যভাবে দেখা যায় বা ভাবা যায়। তাই এখানে সবকিছু অন্যরকম। আসলে জলপাইগুড়ি আর কলকাতার পরিবেশ একদম আলাদা দাদু। সবাই পরিবেশ অনুযায়ী নিজেকে তৈরি করে না।
লন্ডনে দুপুর বেলায় বরফ পড়ে, সাহারায় আগুন জ্বলে আর কলকাতায় ঘাম হয়, কিন্তু ওই একই সময়ে তিনটে জায়গার মানুষের বোধগুলোর কিন্তু পরিবর্তন হয় না। থাক, ছেড়ে দাও এসব কথা, তোমার ডাক্তার কি বলল?
অনিমেষ ডাক্তারের কথা জানালো। শরীর শেখর শুনে বললেন,
ওসব আর দরকার হবে না, রাত্রে যদি ঘুম হয় তাহলেই হবে। এই বয়সে ওষুধপত্র শরীরকে কাহিল করে দেয়। তাহলে কাল সকালে আমাকে একটা ট্যাক্সি ডেকে দিও।
আপনি কালকে যাবেনই?
হ্যাঁ।
কিন্তু কেন?
আমার ফিরে যাওয়া দরকার তাই।
তাহলে ট্যাক্সি ডেকে দিতে বলছেন কেন? আমি তো স্টেশনে গিয়ে সিট রিজার্ভ করি, আপনাকে বসার ব্যবস্থা করে দিতে পারি, আমার তো তাই করা উচিত।
কি দরকার? আমি তো এতটা রাস্তা একা একা ঘুরলাম, তুমি তো সঙ্গে ছিলে না। এখানে এসে আমি অকর্মণ্য হয়ে পড়েছিলাম বলেই তোমাকে বিরক্ত করেছি। আবার শরীরটা ঠিকঠাক হয়ে গেলে নিজেই চলে যেতে পারবো, এই জন্যে মিছিমিছি তোমার একটা দিন নষ্ট হয়ে গেল। কাল স্টেশনে গেলে তোমার আর একটা দিন কলেজ নষ্ট হবে, সেটা আমি চাই না।
অনিমেষের মনে হচ্ছিল দাদু অনেক দূরের মানুষ। সকালে দাদুকে দেখে বুকের মধ্যে যে আবেগের জোয়ার এসেছিল তা এই মুহূর্তে নিঃসার। এই মানুষটার বুকে হামাগুড়ি দিয়ে ওর শৈশব কেটেছে। স্কুলের ক্লাসগুলো একটা একটা করে ডিঙিয়েছে এই মানুষটার কড়া নিয়মের মধ্যে থেকে। কিন্তু এখন মনে হচ্ছে সে শরীর শেখরকে কোনো দিন চিনতে পারেনি। একথা ঠিক, এরকম ঘরে থাকার অভ্যেস দাদুর নেই, কিন্তু তা হলেও এত তাড়াতাড়ি চলে যাওয়াটা মেনে নিতে পারছে না অনিমেষ। হঠাৎ তার খেয়াল হল দাদু কোথায় গিয়েছিলেন, কেন গিয়েছিলেন তা তো জিজ্ঞাসা করা হয়নি।
তুমি কিছু বলবে?
আপনি আপনি কোথায় গিয়েছিলেন?
গয়া।
গয়া? গয়াতে কেন?
শ্রাদ্ধ করতে।
কার শ্রাদ্ধ?
আমার নিজের।
স্তব্ধ হয়ে গেল অনিমেষ। কোনো মানুষ জীবিত অবস্থায় নিজের শ্রাদ্ধ করে আসছে এটা কল্পনাতেও ছিল না তার, বিশেষ করে সেই লোক যিনি বৃদ্ধ বয়সেও ধর্মকর্ম মানেননি, দীক্ষা টিক্ষা নেননি।
আপনি এমন করলেন কেন?
তোমার খারাপ লাগছে?
হ্যাঁ।
কেন?
আমি আপনি শ্রাদ্ধের পর মানুষের জাগতিক সুখ দুঃখ।
রাইট, ঠিক বলেছ। আমি এখন এক অর্থে মৃত। কিছুদিন থেকে ব্যাপারটা ভাবছিলাম। সারা জীবন ধরে আমি অনেক কিছু করেছি, ইদানিং আমার কোন আকাঙ্ক্ষা ছিল না। খেতে ভালোবাসতাম খুব, আজকাল শরীর খাবারও নিতে পারে না। তোমার পিসিমা চাল ডাল গলিয়ে একটা পিন্ডির মতো করে দেয়, তাই আধ ঘন্টা ধরে গলায় ঢালি। গিলতেও কষ্ট হয়। যতদিন নিজের শক্তি ছিল ততদিন কারো পরোয়া করিনি, কিন্তু অথর্ব হওয়া মাত্র অন্যের করুণা প্রত্যাশা করা ছাড়া আর কিছুই অসম্ভব। অর্থ কষ্ট বড় কষ্ট অনিমেষ। আমার মতো মানুষ যদ্দিন বাঁচবে ততদিন সেটা অভিশাপের মতো মনে হবে। তোর বাবা আমাকে টাকা দেয়, দু তিন দিন দেরি হলে মনে হয় সে আমাকে অবহেলা করছে। এই মনে হওয়াটা থেকে আমাকে কে উদ্ধার করবে? যেহেতু সংসারে আছি তাই অথর্ব হলেও লোভ মোহ ক্রোধ থেকে আমার মুক্তি নেই। কদিন আগে তোমার জ্যাঠামশাই সস্ত্রীক আমার কাছে চলে এলো, খেতে পায় না, এসে এমন ভাব দেখালো যেন আমার সেবা না করলে তার ইহকাল নষ্ট হয়ে যাবে। যে ছেলেকে এককালে আমি ত্যাজ্যপুত্র করেছিলাম, বারংবার যার ছায়া আমি এড়িয়ে চলেছি, তাকেই আমি মেনে নিলাম। আমি বুঝতে পারছি আমি মরে গেলে ঘর বাড়ির দখল নিতে চায়, তবু আগেকার সেই শক্ত ভাবটা কোথায় চলে গেল আমার? এই বৃদ্ধ বয়সে আর একা থাকতে হয় না আমাকে, এটাই আমার কাছে এত বড় যে আমি তার অতীতের সব অন্যায় ভুলে যেতে পারলাম। তোমার বাবার সেটা পছন্দ হল না, এককালে যে আমাকে ঝাঁঝরা করে দিয়েছিল, আমার সম্মান পাঁচজনের কাছে লুটিয়ে দিয়েছিল, আবার তাকে আমি প্রশ্রয় দিচ্ছি, সেটা সে মানতে পারছিল না। অনিমেষ, নিজে উপলব্ধি করলাম যখন রক্তের জোর চলে যায় তখন মানুষ খুব লোভী হয়ে পড়ে। নিজেকে আমি এককালে যতটা কঠোর ভাবতাম এখন আমি আবিষ্কার করলাম আমি আদু পেরিতা নই, শুধু জেদের বসে অন্যরকম চলার চেষ্টা করেছি মাত্র। এই সময় তোমার পিসিমা বলল সে নাকি শুনেছে ওরা নিজেদের মধ্যে বলাবলি করছে আমি চলে গেলেই বাড়িটা পেয়ে যাবে। কবে যাব তাই চিন্তা। মুহূর্তে আমি অন্যরকম হয়ে গেলাম। সেই দিনই ওদের আবার বাড়ি থেকে বের করে দিয়েছি। যাওয়ার সময় আমার মুখের উপর অশ্রাব্য গালাগাল দিয়ে গেল ওরা। পরে মনে হল এরকমটা কেন আমি করলাম। ওই ওই বাড়িটাকে আমি প্রাণ দিয়ে ভালোবাসি বলেই কি ওটা নিয়ে কোনো লোভ সহ্য করতে পারলাম না? তাহলে ভালোবাসাটা তো একটা লোভেরই অন্য পিঠ। হঠাৎ মনে হল পৃথিবীতে যে কটা দিন একটা মানুষের বেঁচে থাকা দরকার তার থেকে অনেক বেশি দিন আমি বেঁচে আছি। দীর্ঘ জীবন বড় বড় অভিশাপের। পিছু টান মুছে ফেলবো ঠিক করলাম। এক রাত্রে কাউকে কিচ্ছু না বলে চলে গেলাম বয়া। নিজের পাট নিজেই চুকিয়ে দিয়ে এলাম। এখন নিজেকে অন্যরকম মনে হচ্ছে, যেন আকাশ থেকে মাটির দিকে তাকিয়ে সব কিছু দেখার মতো মজা লাগছে। মানুষ বেঁচে থাকে আশা নিয়ে, আমি সেই ইচ্ছেটুকু গয়ায় রেখে এসেছি। জলপাইগুড়িতে ফিরে যাচ্ছি কারণ আমাকে এখনো কিছুদিন এই শরীরটাকে টানতে হবে। তোমার পিসিমা সেই বালু বিধবা হওয়ার পর থেকে আমার ঘরে আছে, সে আমাকে বোঝে।
অনিমেষ মানুষটার দিকে অপলক তাকিয়েছিল। এখন শরীর শিখরের ভঙ্গিতে কণ্ঠস্বরে কেমন অন্যরকম চেহারা প্রকাশ পাচ্ছে। কিছুক্ষণ ঘরে কোনো শব্দ নেই। শেষ পর্যন্ত অনিমেষ জিজ্ঞাসা করল,
আপনি রাত্রে কি খাবেন?
কিছু না, সন্দেশটা খেয়ে পেট ভার হয়েছে। তুমি বরং এক গ্লাস জল দাও।
শরীর শেখর উঠলেন। এখন থেকে পদক্ষেপ অনেকটা স্বাভাবিক। টেবিলে জল রেখে অনিমেষ দ্রুত বিছানাটা ঠিক করে দিল। সে একটা চাদর বিছিয়ে মেঝেতে শুয়ে থাকবে বলে ঠিক করল। রাতের খাওয়া নিচে সেরে এলো অনিমেষ। এসে দেখল শরীর শেখর চোখ বন্ধ করে শুয়ে আছেন। ঘুমোচ্ছেন ভেবে নিঃশব্দে সে মেঝেতে বিছানা করছিল নিজের। হঠাৎ শরীর শেখর বলে উঠলেন,
কোনো ঘরে খাট খালি নেই?
কেন?
মেঝেতে শুলে অসুস্থ হতে পারো, যদি খাট খালি থাকে সেখানে শোও।
না না, আমার কোনো অসুবিধা হবে না।
তো তুমি কি ভাবছো, একা থাকলে রাত্রিরে আমি মরে যেতে পারি?
এ কথা বলছেন কেন?
তুমি তো শুনলে, আমার জন্য ভাবনা করার নিষ্ফল। অবশ্য তোমার অসুবিধে হবে তেমন হলে, কিন্তু যে ছেলে পুলিশের সঙ্গে লড়াই করে তার তো এমন মন থাকা উচিত নয়।
আচমকা ইলেকট্রিক শক খাওয়া অনুভূতি হল অনিমেষের। ও মুখ তুলতে পারছিল না। দাদু এ কথা এতক্ষণ পরে কেন বললেন? পুলিশের সঙ্গে লড়াই তো সে কখনো করেনি। অবশ্য কদিন আগে ইউনিভার্সিটির সামনে যে ঘটনা ঘটেছিল সেটায় সে সক্রিয় অংশ নিয়েছিল বটে, কিন্তু প্রশ্ন হল দাদু সে কথা জানলেনই বা কি করে? পরীক্ষায় ফেল করেনি মানে বাবার পাঠানো টাকার অপব্যবহার হয়নি। ছুটিতে সে যখন জলপাইগুড়িতে গিয়েছে তখন চুপচাপ বাড়িতে বসে থেকেছে। অনিমেষ বুঝতে পারছিল তার মুখের ওপর শরীর শেখরের দুটো চোখ স্থির হয়ে আছে। অতএব তাকে এক্ষুনি একটা জবাব দিতে হবে। শরীর শেখরের মুখের দিকে না তাকিয়ে অনিমেষ হাসবার চেষ্টা করল।
এ খবর আবার কোথায় পেলেন? পুলিশের সঙ্গে আমি লড়াই করতে যাব কেন? আর সেরকম হলে ওরা আমাকে ছেড়ে দিত।
তুমি কমিউনিস্ট পার্টিতে নাম লিখিয়েছ, এ কথা মিথ্যে?
আপনি কোত্থেকে জানলেন?
আগে বলো মিথ্যে কি না।
কমিউনিস্ট পার্টিকে সমর্থন করি মানে পুলিশের সঙ্গে যুদ্ধ করছি?
আজ করছ না, কাল করবে, পরশু করবে। তুমি এখন ছাত্র, তোমার কর্তব্য ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করা, যোগ্য করা। তা না করে তুমি কমিউনিস্ট হয়েছ, দেশে বিপ্লব আনতে চাও, এরকম একটা নেশায় তোমাকে ধরবে আমি চিন্তাও করিনি। যেদিন তুমি জলপাইগুড়ি থেকে প্রথম এসেছিলে সেদিন আমি তোমায় বলেছিলাম তুমি কৃতি হয়ে ফিরে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। কিন্তু তোমার স্কুলের এক মাস্টার যখন আমায় বলল যে তুমি ইউনিয়ন করছো, দিন রাত পার্টি নিয়ে মত্ত আছো, আমার আর অপেক্ষা করার কোনো প্রয়োজন থাকল না। বলতে পারো এটাও একটা জাগতিক আকাঙ্ক্ষা, তোমার জন্যে একটা স্বপ্ন দেখা, সেটা ভেঙে গেলে কষ্ট হচ্ছিল খুব। তা গয়া থেকে ঘুরে এসে আমার সেই কষ্টটা আর নেই। এখন তোমার ভবিষ্যৎ নিয়ে আর আমার মাথা ঘামানোর প্রয়োজন দেখি না।
দাদু, আপনি বোধহয় একটু অতিরঞ্জিত সংবাদ পেয়েছেন। তাছাড়া কমিউনিস্ট পার্টির হয়ে কাজ করলেই যে একটা ছেলের ভবিষ্যতের বারোটা বেজে গেল, এ ধারণা এখন অচল।
শরীর শেখর অনিমেষের কথা শুনে চুপচাপ শুয়ে থাকলেন। রাত বেশি হলে ট্রামের শব্দ আরো বিকট হয়ে ওঠে। আলোচনাটা উঠেও থেমে গেল বলে অনিমেষ অস্বস্তি বোধ করছিল। আগে দাদুর কাছে খোলাখুলি মনের কথা বলতে পারত সে, আজকাল সেই ইচ্ছেটা আছে কিন্তু সরলতাটুকু কখন হারিয়ে গেছে, তাই যুক্তি দিয়ে তর্ক করে বোঝাতে হয়।
তুমি কি এখন পড়াশুনো করবে?
আজকে ভালো লাগছে না দাদু।
তাহলে আলোটা নিভিয়ে দাও।
সকালে শরীর শেখর অন্য মানুষ, একদিনের বিশ্রামের পর শরীর একটু স্থির হওয়ায় আবার আগের ফর্ম ফিরে পেয়েছেন। জ্বর আসেনি আর। সেই ভোর রাতে যখন সবাই ঘুমোচ্ছে তখন অনিমেষকে ডেকে তুলেছেন। তখন ঠাকুর চাকরও ওঠেনি। নির্বিঘ্নে নিচের কাজ সেরে ওপরে উঠে এসে শরীর শেখর বললেন,
তোমাদের বাথরুমে কি 24 ঘন্টা আলো জ্বলে? ওরকম স্যাঁতস্যাঁতে হয়ে থাকে সব সময়।
পুরনো বাড়ি তো, তাই আলো ঢোকে না।
তুমি কলকাতার জন্য উপযুক্ত হয়েছ।
কথাটা হয়তো শরীর শেখর অন্য মনস্ক গলায় বললেন, কিন্তু অনিমেষের মনে হল এর চেয়ে সত্যি আর কিছু নেই। কলকাতায় বাস করতে গেলে কতগুলো যোগ্যতার খুব দরকার, বিবেক, ভদ্রতা, স্নেহ অথবা সৌজন্যের চিরাচরিত সংজ্ঞাগুলো এখানে প্রয়োজন মতো অদল বদল করে নেওয়া যায়। যে মানুষ এসব বোঝে না তাকে প্রতি পদক্ষেপে ঠোকর খেতে হয়। আকাশ এখন অদ্ভুত করুণ এবং বিষণ্ন। ছাদে দাঁড়িয়ে ছিল অনিমেষ, এমন সময় শরীর শেখর লাঠি হাতে ঘর থেকে বের হলেন। অনিমেষ এগিয়ে এল।
এখন কোথায় যাচ্ছেন?
একটু বেরিয়ে আসি। কেন, তুমি মর্নিং ওয়াক করো না?
ঠোঁট কামড়াল অনিমেষ। জলপাইগুড়ির সেই দিনগুলো, বছরের পর বছর এই মানুষটা প্রত্যেক ভোরে তাকে নিয়ে হেঁটেছেন তিস্তার বাঁশ দিয়ে, কিন্তু কলকাতায় আসার পর ওটা কখনোই মনে আসেনি। এখন ভোরে বরং ঘুম গাঢ় হয়। কলকাতায় যে যত দেরিতে ওঠে সে ততই প্রতিভাবান।
সে অভ্যেসটা চলে গেছে, কিন্তু এখানে মাঠ বা নদী খুব কাছাকাছি নেই, হাঁটবেন কোথায়?
কেন, এত বড় রাস্তা আছে, গাড়ি ঘোড়া না থাকলে ওখানে হাঁটতে তো কোনো অসুবিধে নেই।
অনিমেষ দাদুকে নিয়ে বেরিয়ে এলো হস্টেল থেকে। এখন পথ নির্জন, ফুটপাথে কিছু ঘুমন্ত মানুষ ছাড়া লোকজন দেখা যাচ্ছে না। শরীর শেখর লাঠি ঠুকে হাঁটছেন। এককালে যাঁর সঙ্গে সে হেঁটে তাল রাখতে পারত না, এখন তাঁর সঙ্গে পা মেলাচ্ছে হাঁটি হাঁটি করে। শরীর শেখরের যে কষ্ট হচ্ছে হাঁটতে এটা বুঝতে পারল অনিমেষ। সেন্ট্রাল অ্যাভিনিউ ছাড়িয়ে ডান হাতি একটা পার্কের সামনে দাঁড়ালো ওরা।
এখানে একটু বসবেন?
হ্যাঁ হ্যাঁ, বসলে একটু ভালো হতো।
পার্কে ঢুকে বিব্রত হলো অনিমেষ। অনেকগুলো বেঞ্চি পার্কময় ছড়ানো, কিন্তু তার একটাতেও বসার পাটাতন নেই। কেউ বা কারা সযত্নে পার্কটাকে ন্যাড়া করে রেখে দিয়েছে। এর জন্য তার কোনো দায়িত্ব না থাকলেও মনে হচ্ছিল কলকাতার মানুষ হিসেবে সে কতগুলো লজ্জার মুখোমুখি হচ্ছে।
থাক, চেষ্টা করো না, এবারে বরং ফেরা যাক।
খুব ধীরে ধীরে হাঁটছিলেন শরীর শেখর। এখন ওর ক্লান্তি অত্যন্ত পরিষ্কার, একটা অনুভূতি ক্রমশ ওকে অধিকার করছিল। দাদুকে আর দেখতে পাবে না সে, ভবিষ্যতের কথা সে জানে না। হয়তো ভবিষ্যৎ তাকে অনেক কিছু দেবে, কিন্তু যার কাছ থেকে সে দুহাত ভরে পেয়েছে সেই মানুষটি অতীত হয়ে যাবেন। এতদিন পরে যে শরীর শেখরকে সে দেখেছে তার সঙ্গে অতীতের সেই চেহারার কোনো মিল নেই। যে মানুষ নিজের শ্রাদ্ধ করে এসেছেন তিনি যে কোনো মুহূর্তেই চলে যেতে পারেন। অনিমেষের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল।
অনিমেষ, তোমার কুষ্ঠিতে আছে রাজদ্রোহের জন্য জেলবাস অনিবার্য, তুমি রাজনীতি করবেই, কিন্তু যাই করো নিজের কাছে পরিষ্কার হয়ে করো। সাধারণ মানুষ নিজের আখের গোছাতে ব্যস্ত, একটা যুবক নিজেকে ভারতবাসী বলে ভাবে না বা তা নিয়ে গর্ব করে না, তাহলে কি জন্যে তুমি রাজনীতি করবে, কেন করবে? আমি ঠিক বুঝি না তোমাদের, কিন্তু মনে হয় তোমরা নানান জিনিস দিয়ে প্রতিমা বানাও শুধু প্রতিমার জন্যে, ভক্তিটুকুই তোমাদের নেই। চলো, তোমার কলকাতা জাগল।
অনিমেষ চুপচাপ নিজের অতীতকে নিয়ে হাঁটা শুরু করল। না, দাদুর কথা শুনবে না সে। নিজে স্টেশনে গিয়ে ভালো জায়গা দেখে ট্রেনে বসিয়ে দিয়ে আসবে দাদুকে। কর্তব্য বা ঋণ স্বীকার নয়, এ আর এক ধরনের দীক্ষা যা বোঝানো যায় না, যে বোঝে সে বুঝে নেয়। শরীর শেখরকে জানলার কাছে বসিয়ে দিল অনিমেষ। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে শরীর শেখরের দিকে তাকাতেই অনিমেষের বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল। সেই বিকেলটার কথা মনে হচ্ছিল, তার প্রথম কলকাতায় আসার বিকেল। সেদিন সে ছিল কামরায় আর শরীর শেখর প্ল্যাটফর্মে। এবার শরীর শেখরকে দেখার পর থেকেই কে যেন বুকের মধ্যে বসে বারংবার জানিয়ে যাচ্ছে, এই শেষবার। এরপর আর বৃদ্ধের দেখা পাবে না অনিমেষ। একটা বিরাট গাছ একটু একটু করে শুকিয়ে একটা ছোট শেকড়ে দাঁড়িয়ে আছে। অনিমেষ ঠিক করল পিসিমাকে দাদুর প্রকৃত অবস্থা জানিয়ে একটা চিঠি দিতে হবে। নির্বিকার মুখে বসেছিলেন শরীর শেখর। হঠাৎ কাছে ডাকলেন ইশারায়। অনিমেষ জানলার গা ঘেঁষে দাঁড়াল। দাদুর মুখটাকে একদম অচেনা দেখাচ্ছে।
কিছু বলবেন?
তোমার মায়ের কোনো চিহ্ন তোমার কাছে আছে?
মা?
তোমার তোমার স্বর্গত মায়ের কথা বলছি। খুব ছেলে মানুষ ছেলে তুমি। তিনি যখন চলে গেলেন, তো তোমার কি তাকে মনে পড়ে?
চোখ বন্ধ করলেই টকটকে লাল জ্বলন্ত চিতা। আগুন তখনও গ্রাস করেনি শরীর। রক্তের দাগ শুকিয়ে যাওয়া কালো দুটো হাত সে চোখের সামনে ধরে আছে। পরিষ্কার দেখতে পেল অনিমেষ, কিন্তু এখন এই মুহূর্তের আগে মাকে তো তেমন করে মনে পড়েনি তার। এমনকি মাধবীলতাকে দেখার সময় মনে হয়েছিল মা এরকমই দেখতে ছিল। মৃত্যুর রাতে মা তাকে বলেছিল,
আমি যদি না থাকি তুই একা 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 আকাশের দিকে তাকিয়ে আমার সঙ্গে কথা বলিস, আমি ঠিক শুনতে পাব।
দুচোখ ঝাপসা হয়ে যাচ্ছে দ্রুত। অনিমেষ চেষ্টা করে নিজেকে ঠিক করল। কলকাতায় আসার পর ওসব কথা মনেই পড়ে না। মা ক্রমশ ধূসর হয়ে একসময় হারিয়ে গেছে কখন। আজ দাদু এভাবে খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞাসা না করলে হয়তো সে কিছুই বলত না।
হ্যাঁ পড়ে, হ্যাঁ পড়ে পড়ে পড়ে, কিন্তু এই কথা জিজ্ঞাসা করছেন কেন?
না, হঠাৎ তাকে মনে পড়ল তোমার মুখ দেখে। অনিমেষ, জীবন বড় জটিল, নিজেকে ঠিকঠাক রাখা খুব মুশকিল, তাই একটা অবলম্বন দরকার হয় এগিয়ে যাওয়ার জন্য। তোমার মা তোমাকে ঘিরে কত স্বপ্ন দেখতেন, আজ তিনি নেই। তার কথা ভেবে চোখের জল ফেলা কোনো কাজের কথা নয়, কিন্তু দুদিন তোমায় আমি দেখলাম, যাই করো শুধু মনে রেখো কেউ একজন তোমায় লক্ষ্য করে যাচ্ছে, তাই তাই কখনো অসৎ হয়েও না।
একটার পর একটা কামরা অনিমেষকে অতিক্রম করে গেল। শরীর শেখরের মুখটা অনেক মুখের আড়ালে হারিয়ে গেল। ট্রেনটা সম্পূর্ণ বেরিয়ে না যাওয়া অবধি অনিমেষ নড়ল না। এখন অফিসের সময়। শিয়ালদা স্টেশনের বাইরে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকল অনিমেষ। পিলপিল করে মানুষজন ছুটে যাচ্ছে সার্কুলার রোডের দিকে। প্রত্যেকে এত ব্যস্ত যে কারো পেছনে থাকানোর সময় নেই। অনিমেষ দেখল মানুষের চেহারা মোটামুটি একই। তাড়াহুড়ো এমন যে কেউ কাউকে সামান্য সৌজন্য পর্যন্ত দেখাচ্ছে না। আবার এই মানুষই পৃথকভাবে একা থাকলে অত্যন্ত ভদ্র শিষ্টাচার সম্পন্ন হবে। কি করে মানুষের এতগুলো মুখ হয়? এদের দিকে তাকিয়ে থাকতে থাকতে শরীর শেখরের কথাটা মনে পড়ল।
এই যে লোকগুলো ঘুম থেকে উঠে ভাত খেয়ে ট্রেনে চাপে, শিয়ালদায় নেমে ঊর্ধ্বশ্বাসে ছুটে অফিস যায় বাদুর ঝুলে, সারাদিন খবরের কাগজ পড়ে, পরচর্চা করে এবং কিছু কাজ করে কাটিয়ে দেয়। আবার বিকেলে শিয়ালদা থেকে বাজার নিয়ে ট্রেন বন্দি হয়ে রাত ১০টায় বাড়ি ফেরে। তারা কি ধরনের মানুষ কখনো ভেবে দেখেছ?
কমিউনিস্ট পার্টি এদের কথা কিভাবে চিন্তা করে অনিমেষ জানে না। কমিউনিস্ট পার্টি সর্বহারার পার্টি, কিন্তু এই সব মানুষ কিছুই হারাতে রাজি নয়। ওর মনে হল এই রকম দরকচা মারা মানুষগুলোকে কখনোই কমিউনিজমে বিশ্বাসী করানো যাবে না। একটা বড় আঘাত যা ব্যক্তিগত ঘেরাটোপগুলোকে ছত্রাকার করবে তা না এলে মানুষে মানুষে জানা শোনা হবে না। স্টেশনের বাইরে এসে অনিমেষের খেয়াল হল গতকাল খবরের কাগজ পড়েনি। হ্যারিসন রোডের দেওয়ালে টাঙানো একটা বামপন্থী কাগজের সামনে এসে দাঁড়াল। বিশ্ববিদ্যালয়ের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা করেছেন নেতারা। রাশিয়ায় পৌঁছে ভারতীয় ডেলিগেটরা লেনিনের সমাধিতে মালা দিয়েছেন। কেমন যেন সব সাজানো সাজানো ব্যাপার। অনিমেষ তৃপ্তি পেল না। আজ অবধি কোনো কমিউনিস্ট নেতা বললেন না ভারতবর্ষ আমাদের দেশ। সব সময় বিদেশের কথা বলে একটা অস্পষ্ট ধোঁয়াটে বৈপ্লবিক আবহাওয়া তৈরি করা হয়। এদিকে কংগ্রেসীরা তিল তিল করে অবক্ষয়ের দিকে এগোচ্ছে, কিন্তু সে সুযোগ নেবার কোনো বাসনা বাম নেতাদের নেই। মির্জাপুরের কাছাকাছি এসে ইউনিভার্সিটিতে ঢুকে পড়ল অনিমেষ। লনে ঢুকতেই দেখল চার ধারে পোস্টার, ছাত্র ধর্মঘট, পুলিশি অত্যাচারের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় বন্ধ। অনিমেষ ক্যান্টিনে ঢুকে দেখল কয়েকজন ভাত খাচ্ছে, কোনার দিকে ছোট্ট একটা জটলা। ওরা যে ছাত্র পরিষদের ছেলে বুঝতে অসুবিধে হল না। একজনকে চিনতে পারল সে, সচিন, নীলার বন্ধু। অনিমেষ গলা তুলে বলল,
ভালো আছেন?
মনে হচ্ছিল সচিন কোনো কারণে আড়ষ্ট হয়ে আছে। ব্যাপারটা জানার জন্য কৌতূহল হচ্ছিল। সচিন এবার উঠে এলো, সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল,
কিছু বলছেন? অনেকদিন দেখিনি, খবর কি সব? কি খবর চান? অনেকদিন নীলাকে দেখিনি, কেমন আছে ও? আপনি কিছু জানেন না? কি ব্যাপার, কি হয়েছে? ওদের বাড়িতে যাননি এর মধ্যে? না, বেশ কিছুদিন আমার যোগাযোগ হয়নি। তাহলে নিজে গিয়েই জেনে আসুন। আজ তো আপনারা ধর্মঘট ডেকেছেন, চলে যান আজকে, কাছেই তো। আমি কিছুই বুঝতে পারছি না, মানে আপনার কি সব কথা খুলে বলতে অসুবিধে আছে? আপনি গতকাল বিকেলে জানতেন যে আজ ধর্মঘট করা হবে? আপনিও তো একজন ছাত্র প্রতিনিধি। আমি গতকাল অনুপস্থিত ছিলাম, থাকলে নিশ্চয়ই জানতে পারতাম। সিদ্ধান্ত নিশ্চয়ই সর্বসম্মত। মিথ্যে কথা, আমাদের খবর কালকেও আপনাদের পরিকল্পনা ছিল না ধর্মঘট করার। পুলিশ যাদের অ্যারেস্ট করেছে তারা কেউ ছাত্র নয়, কিন্তু গত রাত্রে পার্টির নির্দেশে বিমান নিজে এই ধর্মঘটের ডাক দিয়েছে।
এটা তো আমাদের ভেতরের ব্যাপার, আপনারা মাথা ঘামাচ্ছেন কেন?
মাথা ঘামাচ্ছি কারণ আপনারা নিজের ইচ্ছে মতন সমস্ত ছাত্রছাত্রীকে কিছু করতে বাধ্য করতে পারেন না। ওদের খুঁচিয়ে দিয়ে ইউনিভার্সিটিতে এসে লুকিয়েছেন যাতে আমরাও জড়িয়ে পড়ি। বাইরের গুন্ডা দিয়ে ট্রাম্প পুড়িয়েছেন নিজের বীরত্ব প্রমাণ করতে। কি শুনিয়ে এত কাণ্ড হলো? হ্যাঁ, সাধারণ ছাত্রের সঙ্গে কি সম্পর্ক? ছেলেমেয়েরা বহুদূর থেকে কষ্টের পয়সা খরচ করে এখানে এসে দেখবে ক্লাস হচ্ছে না, এই হয়রানি এবং অপচয় কেন করালেন? আর সবশেষে একটা কথা, নিজের নাক কেটে কি অন্যের যাত্রা ভঙ্গ করা যায়? একদিনের ধর্মঘট করা মানে একদিনের পড়াশোনা নষ্ট। এতে আপনাদের কি রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধ হবে?
আমি এ ব্যাপারে আপনার সঙ্গে আলোচনা করতে ইচ্ছুক নই। আপনার যদি আপত্তি থাকে তাহলে আপনি ধর্মঘটে যোগ দেবেন না, ব্যাস।
সে তো 100 বার। আপনারা যা ইচ্ছে করবেন আর আমরা তা মুখ বুঝে সহ্য করব এটা ভাববেন না। আমরা ধর্মঘটের প্রতিবাদ করব, আমরা ছাত্রদের বলবো ক্লাস করতে।
সচিন কথা শেষ করা মাত্রই অনিমেষ ক্যান্টিন থেকে বেরিয়ে এলো। কি পরিস্থিতিতে বিমানদা আজকের ধর্মঘট ডেকেছে সে জানে না, কিন্তু সেদিন যে পুলিশ বাড়াবাড়ি করেছিল সেটা তো সত্যি। ইউনিয়ন রুম জমজমাট, কার্যনির্বাহক কমিটির সবাই এসে গেছে। অনিমেষকে দরজায় দেখে সুদীপ চুরুট নামালো।
এই যে অনিমেষ বাবু, আসুন আসুন আসুন।
কথাটায় ব্যঙ্গ মেশানো, শুনে অনিমেষ অবাক হল। এভাবে কথা বলার কি কারণ আছে তা বুঝতে পারল না সে। একটা চেয়ার টেনে বসতেই বিমান বলল,
কাল কি হয়েছিল তোমার?
একটা পারিবারিক কাজে জড়িয়ে গিয়েছিলাম।
দেখো, যাই হোক না কেন, একবার তোমার ঘুরে যাওয়া উচিত ছিল। পার্টির কাজ করতে গেলে ব্যক্তিগত ব্যাপারগুলোকে এত গুরুত্ব দেওয়া চলবে না অনিমেষ। তাছাড়া তোমার কাছ থেকে আমরা তেমন কোনো কাজও পাই না।
দেখে তো মনে হচ্ছে স্নান খাওয়া করনি, তা এখন এখানে আসতে পরামর্শ দিল কে?
আমি কি এসে অন্যায় করেছি?
তুমি হোস্টেলে ছিলে না সকালে, খবর পেলে কি করে?
আমাকে খবর দেওয়া হয়েছিল।
হ্যাঁ, কিন্তু তোমাকে পাওয়া যায়নি।
আমি স্টেশনে গিয়েছিলাম,
ফেরার পথে কোনো কিছু না ভেবেই এখানে এসেছি।
আর এসেই সোজা ছাত্র পরিষদের সঙ্গে আলোচনায় বসে গেলে।
বাহ, আপনারা কি বলতে চাইছেন খুলে বলুন তো।
উত্তেজিত হওয়ার মতো কিছু হয়নি অনিমেষ। কমরেডস, আমাদের অত্যন্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আপনাদের কাছে আমার আবেদন যে এ সময় এমন কোনো আচরণ করবেন না যাতে পার্টি ক্ষতিগ্রস্ত হয়। আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য এক সক্রিয় ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, আমরা যেন কেউ সেই ফাঁদে পা না দিই। পুলিশ, কংগ্রেস সরকারের পুলিশ প্রকাশ্যে জঘন্য অত্যাচার করে ছাত্র সমাজকে কলুষিত করেছে। আমরা তীব্র প্রতিবাদ করেছি, এই প্রতিবাদের প্রকাশ আজকের ছাত্র ধর্মঘট। আমরা জানি সাধারণ ছাত্ররা আমাদের পাশে আছেন, যদি কেউ বিরোধিতা করতে চান সেই দালালদের আমরা বাধা দেব। গতকাল কেরলে পুলিশ তিনজন কমরেডকে হত্যা করেছে, এই সুযোগে আমরা তার প্রতিবাদ করব। আপনাদের কারো কিছু বলার আছে? অনিমেষ কিছু বলবে
না।
কোনো কোনো ব্যাপারে সবাই একমত নাও হতে পারে, কিন্তু প্রতি ব্যাপার নিয়ে আমরা যদি সমালোচনা করি তাহলে তো কোনো কাজই শেষ হবে না। যুদ্ধক্ষেত্রে সৈনিকের কর্তব্য হল হুকুম পালন করা, তাতে যদি মৃত্যুও হয় তবু তাই সই। আপনাদের কাছে আমার আবেদন, আমাদের আন্দোলন সফল করতে প্রত্যেকে সক্রিয় ভূমিকা নিন।
বিমান বসে পড়তেই সুদীপ উঠে দাঁড়াল, কিছুক্ষণ সময় নিয়ে সবাইকে দেখল, তারপর অত্যন্ত গুরুগম্ভীর গলায় বলল,
কমরেডস, আমি খবর পেয়েছি আজকের ধর্মঘট বানচাল করতে বুর্জোয়া শাসন ব্যবস্থা বদ্ধপরিকর, তাদের লালিত ছাত্র সংস্থায় মদত দেবে। দুঃখের কথা, কিছু প্রতিবিপ্লবী বিপথগামী বন্ধু এদের সঙ্গে হাত মিলিয়েছে। আমরা অবশ্যই এর মোকাবিলা করব। আপনারা অন্যান্য কমরেডদের নিয়ে ইউনিভার্সিটির প্রতিটি গেটে বিক্ষোভ সমাবেশ করুন, কেউ যদি জোর করে ঢুকতে যায় তাহলে আমরাও চুপ করে বসে থাকব না।
কয়েকটি দলে ভাগ হয়ে সবাই এক একটা গেটে চলে গেল। ইউনিভার্সিটির অফিস খোলা, অধ্যাপকদের আসতে বাধা দেওয়া হবে না। অনিমেষকে ডাকল বিমান।
অনিমেষ, তুমি একটু আমার সঙ্গে এসো।
একটু ফাঁকা জায়গায় দাঁড়িয়ে বিমান জিজ্ঞাসা করল,
তোমার কি হয়েছে?
কিছুই হয়নি।
তুমি কি পার্টির প্রতি ভরসা হারাচ্ছ?
এ কথা কে বলল?
আমাদের কানে এসেছে তুমি এরকম কথাবার্তা বলো।
না, আমি কখনো বলিনি।
কাল রাত্রে তুমি কি করছিলে?
মানে?
অনিমেষ বিজি, কাল রাত্রে তুমি হাতিবাগানে কি করছিলে?
এবার অনিমেষ শক্ত হল। ওরা কি সুভাষদার সঙ্গে তার দেখা হওয়া নিয়ে এসব বলছে? কিন্তু সুভাষদা তার পরিচিত, দেখা তো হতেই পারে। সে বলল,
ডাক্তারের কাছে গিয়েছিলাম, সেখান থেকে বেরিয়ে সুভাষদার সঙ্গে দেখা, আমরা চা খেলাম, গল্প করলাম।
কি গল্প?
এটা একদম ব্যক্তিগত প্রশ্ন নয়।
গুড, তুমি সহজ হতে পারছ না অনিমেষ, মনের মধ্যে ময়লা থাকলেই মানুষ গুটিয়ে যায়। তবু জিজ্ঞাসা করছি, কি কথা হয়েছিল?
অনেকদিনের আলাপ, দেখা হলো দীর্ঘ ব্যবধানে, এরকম ক্ষেত্রে যেরকম কথা হতে পারে আর কি। আপনার সঙ্গে দেখা হয়নি সুভাষদা?
না, সে দেখা করবে না। সুভাষকে পার্টি থেকে বের করে দেওয়া হয়েছে, এ খবরটা তো তুমি শুনেছো ওরই কাছ থেকে। কেউ শাস্তি পেলে তার ব্রেন অনেক কিছু বানিয়ে নেয়। সুভাষ তোমাকে প্রকাশ্যে রেস্টুরেন্টে যেসব কথা বলেছে তা অনেকেই শুনেছে। এসব কথা ওকে বলতে দিয়ে তুমি ভালো করনি। ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করার চেষ্টার জন্য দল ওকে তাড়িয়েছে। এরকম মানুষের সঙ্গে কোন রকম সংস্রব না রাখাই বুদ্ধিমানের কাজ অনিমেষ। আমার কথা বুঝতে পেরেছ তো?
বিমানের শেষ কথাগুলো যে সতর্কীকরণ তা বুঝতে অসুবিধে হল না অনিমেষের। এ নিয়ে অনেক তর্ক করা যেতে পারে, কিন্তু অনিমেষ নিষ্প্রিয় থাকল। সুভাষদাকে ওর ভালো লাগে। সুভাষদা যে কথাগুলো বলেছে তা অযৌক্তিক বলে মোটেই মনে হয়নি। ও বুঝতে পারছিল এ ব্যাপারে যা কিছু সিদ্ধান্ত তা নিজেই নিতে হবে। মেইন গেটের দিকে হাঁটতে হাঁটতে অনিমেষ ব্যাপারটা নিয়ে ভাবছিল। গতকাল ওই রেস্তোরাঁয় এমন কোনো পরিচিত মুখ ছিল না যে সুভাষের সঙ্গে তার আলোচনা এদের জানাতে পারে। তাহলে জানল কি করে? ব্যাপারটা রহস্যময়, অথচ কোনো সূত্র খুঁজে পেল না সে। অনিমেষ বুঝল, রাজনীতি করতে গেলে তাকে সতর্ক হয়ে পা ফেলতে হবে। অনিমেষরা স্লোগান দিচ্ছিল। এখন দু একজন করে ছাত্রছাত্রী আসতে শুরু করেছে। ইউনিভার্সিটির সবকটা গেটেই এই ধরনের বিক্ষোভ চলছে। ওদের ডিঙিয়ে কেউ ভেতরে ঢুকতে পারছে না। কলেজ স্ট্রিটে এখন অফিস টাইমের ভিড়। ট্রাম বাস থেকে লোকজন মুখ বের করে দেখছে ওদের। স্লোগান থামিয়ে একটু আগে বিমান বক্তৃতা দিয়ে গেল একটা টুলের ওপর দাঁড়িয়ে। ক্রমশ কলেজ স্ট্রিটে ভিড় জমছে। ছেলেমেয়েরা ফুটপাথ উঠছে, রাস্তায় নেমে ওদের দেখছে। এতক্ষণ কেউ ভেতরে ঢোকার চেষ্টা করেনি। অনিমেষের মনে হল এইরকম ধর্মঘট ডাকায় ছাত্রছাত্রীরা বেশ আনন্দিতই হয়েছে। বিনামূল্যে একটা ছুটি পাওয়া গেল। কি জন্য ধর্মঘট, কেন সেটা করা হচ্ছে, এসব নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার কেউ বোধ করছে না। অনিমেষের মনে হচ্ছিল পুরো ব্যাপারটাই কেমন যেন সাজানো অথবা চাপানো, কারো মনের সঙ্গে কোনো যোগাযোগ নেই, যেন একটা ফর্মুলাকে অনুসরণ করে যাওয়া। সেটা যে কখন বাসি অকেজো হয়ে গেছে তার খোঁজ কেউ রাখে না। অনিমেষের খিদে পাচ্ছিল। হস্টেলে ভাত ঢাকা আছে, কিন্তু এখন যদি সে হাতিবাগানে গিয়ে খেয়ে আসতে চায় তাহলে সেটা দৃষ্টিকটু হবে। স্নান না করে সে একটা দিনও থাকতে পারে না। সে না হয় আজ না করল। পকেটে এমন পয়সা নেই যে চট করে রাখালদার ক্যান্টিন থেকে খেয়ে আসবে। দাদুর জন্য আচমকা যে খরচ হয়ে গেল তা সামলে এই মাসের বাকি কটা দিন কেমনভাবে চালাবে বুঝতে পারছিল না অনিমেষ। খিদের কথা মনে হতেই এই চিন্তাটা এলো। ঠিক এই সময় প্রেসিডেন্সি কলেজের দিকে স্লোগান উঠল। উপক্ষের স্লোগান কানে আসা মাত্রই এই পক্ষের গলা উত্তাল হল।
আমাদের দাবি মানতে হবে,
মানতে হবে, মানতে হবে,
আমাদের দাবি মানতে হবে,
মানতে হবে, মানতে হবে।
ওদিকের আওয়াজ যত এগিয়ে আসতে লাগল তত বাড়তে লাগলো টেনশন। ক্রমশ অনিমেষ ওদের দেখতে পেল। মুকুলেশ সামনে, সঙ্গে সচিনও। প্রত্যেকের হাতে বই খাতা, যেন ক্লাস করতে আসছে। দুপক্ষের চিৎকারে কান পাতা দায়। গেটের কাছাকাছি ওরা আসতে পারল না। মুকুলেশ নিজের দলকে চুপ করিয়ে ওদের দিকে মুখ করে গলা তুলে বলল,
এই এক মিনিট, আরে আর শান্ত হও, আমি কথা বলছি তো, আমরা এই ধর্মঘট মানছি না, আমাদের ভেতরে যেতে দিন।
বোধহয় এই রকম অনুরোধের জন্য এরা প্রস্তুত ছিল না। স্লোগান থেমে গেল হঠাৎই, সবাই চুপচাপ, কেউ উত্তর দিল না।
যারা ধর্মঘট করবেন তারা যাবেন না, কিন্তু সেটা সবার ওপর জোর করে চাপিয়ে দেওয়ার অধিকার আপনাদের নেই।
বিমান বা সুদীপ এই গেটে নেই এখন। অনিমেষ চট করে টুলে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলল,
এটা ইউনিয়নের সিদ্ধান্ত, ছাত্রদের তা মানতে হবে।
ইউনিয়নের নয়, আপনাদের পার্টির সিদ্ধান্ত, সেটা মানতে আমরা বাধ্য নই। আপনারা সরে যান, আমরা ভেতরে ঢুকব।
ঠিক তখনই হইচই বেঁধে গেল। মুকুলেশের দলের দুটো স্বাস্থ্যবান ছেলে এদের সরিয়ে জোর করে ভেতরে ঢুকতে গেল। এরা তাদের থামাতে হাতাহাতি বেঁধে গেল। কিছুক্ষণের মধ্যেই কলেজ স্ট্রিট যুদ্ধক্ষেত্রে পরিণত হয়ে গেল। ছেলেমেয়েরা যারা এতক্ষণ নাটক দেখছিল তারা ঊর্ধ্বশ্বাসে পালাতে শুরু করল। মুকুলেশরা উধাও, একটি ছেলেও ঢুকতে পারেনি। সবকটা গেটই অনিমেষদের দখলে। ফুটপাথের দোকানদাররা মালপত্র নিয়ে পালাচ্ছে। খবর পেয়ে বিমান সুদীপ ছুটে এসেছে। প্রচণ্ড উত্তেজনায় সবাই কাঁপছে। ঠিক সেই সময় গেটের মুখে বোমা পড়ল। মাটিতে পড়েই যে শব্দ হল তাতে হকচকিয়ে গেল তারা। ধোঁয়ায় চারধার ঢেকে যাচ্ছে। পরপর কয়েকটা কলেজ স্কোয়ারের দিক থেকে বোমাগুলো আসছে। আত্মরক্ষার জন্য সবাই গেট ছেড়ে ভেতরে ঢুকে গেল। বোমা ছোঁড়া মাত্রই অনিমেষের মাথায় আগুন জ্বলে উঠল। সে দ্রুত পায়ে বেরিয়ে এসে খুঁজতে লাগল। পুলিশ ব্যানের আওয়াজ পেল। অনিমেষের মনে হল কেউ একজন কলেজ স্কোয়ারের গেটের আড়ালে লুকিয়ে আছে। ছেলেটাকে ধরার উদ্দেশ্যে অনিমেষ রাস্তা পার হতেই আরো কয়েকটা বোমা তার মাথা টপকে ওপাশের ফুটপাথে গিয়ে সশব্দে ফাটল। ছেলেটি তাকে কাছে আসতে দেখে গেটের আশ্রয় ছেড়ে প্রাণপণে ভেতরে দৌড়ে গেল। অনিমেষ পিছু ধাওয়া করতে চেয়ে বুঝতে পারল তার পক্ষে সম্ভব নয় ওকে ধরা। জোরে পা ফেললেই থাই টনটন করছে। গেটের ওপাশে আবার স্লোগান উঠছে, বিমান চিৎকার করল,
অনিমেষ চলে এসো।
ফুটপাথ ছেড়ে অনিমেষ যখন সবে রাস্তায় পা দিয়েছে, ঠিক তখনই আচম্বিতে একটা কালো ভ্যান তার পাশে এসে ব্রেক কষল। অনিমেষ কিছু বোঝার আগেই দু তিনটি পুলিশ ওর দুহাত ধরে টানতে টানতে ভ্যানের পেছনে তুলে দিল।
আমাকে অ্যারেস্ট করছেন কেন? কি করেছি আমি?
ঘটনাটার আকস্মিকতায় অনিমেষ এমন হতভম্ব হয়ে গিয়েছিল যে কোনো কথা বলতে পারছিল না। সে শুনল সার্জেন্ট বলছে,
আর কেউ আছে?
না স্যার, সব ভেতরে।
ওয়্যারলেসে খবর দাও, একটা হুলিগান অ্যারেস্টেড।
পুলিশ ভ্যানটা তেমনই স্থির হয়ে আছে, অথচ অনিমেষের বেরুবার পথ বন্ধ। পুলিশ ভ্যানটা সঙ্গে সঙ্গে চলতে শুরু করল। শুনছেন গপ্প মিলে ঠেকের বিশেষ নিবেদন, সমরেশ মজুমদারের কালজয়ী উপন্যাস কালবেলার চতুর্থ পর্ব। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে বাকিটা শোনা যাক। জীবনে প্রথমবার থানায় এলো অনিমেষ। ভ্যানের ভেতর ছিল গোটা ছয় কনস্টেবল এবং একজন সার্জেন্ট। ভ্যানের জানলা দিয়ে অনিমেষ দেখল প্রতিদিনের কলকাতা স্বাভাবিক গতিতেই চলছে। এই একই দৃশ্য সে রোজ দেখেছে, কিন্তু আজ এই ভ্যানের তার ঘেরা ছোট্ট জানলা দিয়ে দেখতে ভীষণ ভালো লাগছিল। অনিমেষের মনে কোনো রকম আতঙ্ক নেই। সে যে বন্দী এবং কোনো বিশেষ উদ্দেশ্যে তাকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে ও সেখানে তার ভাগ্য নির্ধারিত হতে পারে, এসব চিন্তা তার মাথায় আসেনি। সে জানে ওরা অযথা তাকে ধরেছে। কোনো অন্যায় যখন সে করেনি তখন ভুল বুঝতে পারলেই তাকে ছেড়ে দিতে হবে, কিন্তু বিমানদের ব্যাপারটা নিয়েই ও বেশি চিন্তিত ছিল। তাকে ভ্যানে তোলা মাত্রই অতগুলো ছাত্র একসঙ্গে স্লোগান দিয়ে উঠল তার নাম ধরে। বুক ভরা আন্তরিকতা না থাকলে অমন স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া হয়? বিমান এর আগে যে কথাগুলো বলেছে সেটা ভালো করে ভেবে দেখা দরকার। ভুল ভ্রান্তি প্রতিদলেরই থাকে। সুভাষদা যে কথাটা বলেছিল তাও হয়তো মিথ্যে নয়। গাড়ি থামল, অনিমেষকে থানায় আনা হল। সার্জেন্টের পেছনে পেছনে ঘরে ঢুকতেই অফিসার ওদের দিকে তাকিয়ে বলল,
কি ব্যাপার? কলেজ স্ট্রিট থেকে তুলে আনলাম স্যার, একদল ঢুকবে অন্য দল ঢুকতে দেবে না।
সিরিয়াস কিছু?
না, দু একটা ছুটকো বোমা ফেটেছে, ব্যাস।
তাহলে খামোকে একে ধরে আনতে গেলে কেন? ফর নাথিং ট্রাভেল ইনভাইট করা, এখনই হয়তো ফোন আসবে, সুরসুর করে ছেড়ে দিতে হবে। স্টুডেন্ট প্রবলেম খুব ডেলিকেট ব্যাপার, এটা তোমাকে বোঝাতে পারলাম না আজ।
একদম খালি হাতে ফিরে আসো স্যার।
অফিসার এর উত্তর না দিয়ে এমন একটা ভঙ্গি করলেন যে অনিমেষের হাসি পেয়ে গেল।
চেহারা দেখে তো সুবোধ মনে হচ্ছিল। পুলিশ ভ্যানে বোমা মারার জন্য কপালে কি জুটবে জানা আছে তো?
আমি বোম ছুঁড়িনি, উনি মিথ্যে কথা বলছেন। যে ছুঁড়েছিল তাকে ধরতে গিয়েছিলাম।
কথাটা শেষ হতেই এক লাফে সার্জেন্ট ওর সামনে এসে দাঁড়াল। অনিমেষ কিছু বোঝার আগেই লোকটার দুটো হাত ওর সর্বাঙ্গে ঘোরাফেরা করতে লাগল।
এই হাত পেছনে দেখি, এদিকটা, হাত তোল উপরে, তোল উপরে।
পকেট থেকে আরম্ভ করে কোমর কিছুই বাদ গেল না। লোকটা হতাশ হয়ে আবার চেয়ারে ফিরে গেল। তারপর কয়েক সেকেন্ড চোখ কুঁচকে তাকিয়ে থেকে বলল,
স্যার একে দু নম্বর দেওয়া দরকার, মিস্টিরিয়াস কেস,
খালি হাতে বোমবাজকে ধরতে যাওয়ার গল্প শোনাচ্ছে, দাওয়াই না দিলে সত্যি কথা বলবে না।
তুমি খালি হাতে গিয়েছিলে? যদি বোম ছুটতো তাহলে?
আমি অতটা ভাবিনি, তাছাড়া দেখা মাত্র লোকটা পালিয়ে গেল।
লোকটা কোন লোক তুমি চেনো?
কি আশ্চর্য, আমি চিনব কেমন করে, ওকে কখনো দেখিনি আমি।
কোন পার্টির লোক?
তা জানি না, আমরা যারা গেটে ছিলাম তাদের দিকে বোমা ছুটছে।
তোমরা মানে যারা বন্ধ দেখেছিলে?
হ্যাঁ।
তার মানে লোকটা তোমাদের অ্যান্টি পার্টি, এই তো? অর্থাৎ ছাত্র পরিষদ করে নিশ্চয়ই, কি বলো?
অনিমেষ টের পাচ্ছিল অফিসার তাকে কথার জালে ঘিরে ধরে কোনো কিছু তার মুখ দিয়ে বলিয়ে নিতে চাইছে। সে সতর্ক হল,
আমি এসব কিছুই বলছি না। একটা লোক বম্বিং করছিল এবং সে চাইছিল না আমরা গেটে দাঁড়িয়ে স্ট্রাইক কন্ডাক্ট করি, কিন্তু সে কোন দলের লোক তা আমার পক্ষে বলা সম্ভব নয়, কারণ তাকে আমি চিনি না।
হঠাৎ অফিসার এক শীট সাদা কাগজ আর কলম এগিয়ে দিয়ে বললেন,
এই নাও, আজকে যা যা ঘটেছে তা এখানে লিখে নাম সই করে ঠিকানাটা লিখে দাও, আমি একটা রেকর্ড রাখতে চাই।
এক মুহূর্ত ভেবে অনিমেষ কাগজটা টেনে নিল, না লেখার পেছনে কোনো অজুহাত খুঁজে পেল না সে, যা সত্যি কথা, তা লিখতে দোষ কি? এখনো কেউ তাকে চেয়ারে বসতে বলেনি। শব্দ করে একটা চেয়ার টেনে নিয়ে কাগজটার উপর ঝুঁকে পড়ল অনিমেষ। লেখা শেষ করে অফিসারের দিকে কাগজটা এগিয়ে দিল সে। সেটা হাতে নিয়ে অফিসার জিজ্ঞাসা করলেন,
অনিমেষ মিত্র, হোস্টেলে থাকা হয়? কোন হোস্টেল?
স্কটিশ চার্চ।
বাড়ি কোথায়?
জলপাইগুড়িতে।
এর আগে কখনো অ্যারেস্টেড হয়েছ?
না।
এনি পুলিশ এনকোয়ারি?
হঠাৎ বুকের মধ্যে ধক করে উঠল, পুলিশের খাতায় নিশ্চয়ই তার নাম আছে। হাসপাতালে যে পুলিশ অফিসারটি তাকে জেরা করতে গিয়েছিলেন তিনি নিশ্চয়ই তা রেকর্ড করে রেখেছেন। কথাটা এখন বললে আর দেখতে হবে না। ও বলল,
না।
এতক্ষণ ভাবতে হলো কেন স্যার? আমি কিন্তু সিওর। ও
ছেড়ে দাও সব কথা অনিমেষ, আমি চাই না ফর নাথিং কেউ হ্যারাস্ট হোক। তোমার স্টেটমেন্ট আমাদের কাছে থাকলো, কিন্তু এর পর যদি তোমার সম্বন্ধে সামান্যতম কোনো অভিযোগ পাই তাহলে কিন্তু ভয়ঙ্কর বিপদে পড়বে। মধ্যবিত্ত বাড়ির ছেলে নিশ্চয়ই, কলকাতায় পড়াশোনা করতে এসছো তাই গড় মন দিয়ে, ইউনিয়ন বাজি করে নিজের বারোটা বাজাচ্ছ কেন?
উপদেশের জন্য ধন্যবাদ, তবে প্রত্যেকের বোমার ধরন ধারণ আলাদা, এটা মনে রাখাই ভালো।
অনিমেষ সুযোগ নষ্ট করল না, দ্রুত পায়ে থানা থেকে বেরিয়ে এল। কিন্তু রাস্তায় নেমে অনিমেষের অস্বস্তি শুরু হল। যেরকম সমারোহ করে তাকে নিয়ে আসা হল, এভাবে কিছু না ঘটেই ছাড়া পাওয়া তার সঙ্গে ঠিক মানাচ্ছে না। ইউনিভার্সিটির পথে কিছুটা এগিয়ে যেতেই ওদের দেখতে পেল অনিমেষ। জনা কুড়ি ছেলে স্লোগান দিতে দিতে এগিয়ে আসছে। ওদের সামনে সুদীপ, মুখখানা খুব গম্ভীর। স্লোগানে নিজের নাম শুনতে পেয়ে চমকে গেল অনিমেষ। তার জন্য দল এত চিন্তা করছে, নিজেকে ভীষণ মূল্যবান বলে মনে হল ওর। ফুটপাথ ছেড়ে সে ওদের সামনে এসে দাঁড়াল। ভূত দেখার মতো চমকে উঠল সবাই। অনিমেষকে কেউ এখানে আশা করেনি। সুদীপ অত্যন্ত বিস্ময়ের গলায় জিজ্ঞাসা করল,
কি হল?
অনিমেষের হঠাৎই মনে হল সে যেন একটা অন্যায় করে ফেলেছে, এবং এই অন্যায়টি মোটেই ছোট মাপের নয়। সে নিচু গলায় বলল,
ছেড়ে দিয়েছে।
তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু ছাড়লো কেন?
ওরা ভেবেছিল আমি বোম ছুঁড়েছি তাই ধরেছিল, কিন্তু ওসি বোধহয় বুঝতে পেরেছেন এটা ঠিক নয়, কিংবা প্রমাণ করা যাবে না তাই।
অসম্ভব, পুলিশ রাতারাতি চৈতন্যদেব হয়ে যায়নি, ভুল বুঝতে পারলেও ওরা দুদিন লকআপে রেখে দেয়। মিস্টেরিয়াস ব্যাপার।
এখন কি হবে সুদীপদা? ওকে গ্রেফতারের প্রতিবাদে আমরা তো কালকেও ধর্মঘট ডেকেছি, এখন তো তার কোনো মূল্যই থাকবে না।
দ্যাটস দ্য ব্লাডি পয়েন্ট। তোমার রিলিজের ব্যাপারের মধ্যে কিছু তো একটা আছে অনিমেষ।
সুদীপদা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, আমরা অনিমেষকে সঙ্গে নিয়ে ইউনিভার্সিটিতে ফিরে যাই।
হ্যাঁ, যেন থানায় বিক্ষোভ করে ওকে ছাড়িয়ে নিয়ে এসেছি।
গুড, ইটস আ গুড প্রপোজাল, তাই করো। অনিমেষ, ইট সিমস ইউ আর বিকামিং আ হিরো,
আউট অফ নাথিং।
অনিমেষকে কিছুই করতে হল না। মিছিলটা প্রচণ্ড উন্মাদনা নিয়ে ফিরে এলো বিশ্ববিদ্যালয়ে। অনিমেষকে চুপ করে থাকতে হল ইচ্ছের বিরুদ্ধে। ছোট্ট একটা জনসভায় সুদীপ আগামীকালের প্রস্তাবিত ধর্মঘট তুলে নেওয়ার কথা ঘোষণা করল। কিন্তু ব্যাপারটা যে খুব জোরালো এবং আন্তরিকতাপূর্ণ হচ্ছে না, এটা অনিমেষ স্পষ্ট অনুভব করছিল। বিমানকে পুরো ব্যাপারটা খুলে বলল অনিমেষ। পুলিশ ওকে দিয়ে স্টেটমেন্ট লিখে নিয়েছে, কিন্তু গায়ে হাত দেয়নি। বিমান শুনে বলল,
নিজের হাতে না লিখে দিলেই পারতে অনিমেষ। এটাকে ওরা মুচলেকা বলে প্রচার করলে আমাদের ক্ষতি হতে পারে। তাছাড়া তোমার ওইভাবে রাস্তা পেরিয়ে ধাওয়া করতে যাওয়া উচিত হয়নি। বোমাটা তোমার শরীরে সোজাসুজি এসে পড়তে পারত। হঠকারিতা থেকে কোনো সুফল পাওয়া যায় না। কমিউনিজমের সার্থকতা ব্যক্তিগত কৃতিত্বে নয়, সামগ্রিক দলবদ্ধ উন্নয়নে। যাক, আজ আমরা জিতেছি। একটি ছেলেও ক্লাস করতে ঢোকেনি। আর অনিমেষ, তুমি হোস্টেলে ফিরে যাও, খাওয়া দাওয়া করে রেস্ট নাও। আগামীকাল আমার সঙ্গে যেও, জরুরি কাজের দায়িত্ব নিতে হবে।
কি কাজ?
নির্বাচন আসছে, বাই ইলেকশন, তোমাকে প্রচারে নামতে হবে। হাতে কলমে অন্তত 15 দিন কাজ করো, থিওরি আর প্র্যাকটিক্যালের মধ্যে কিভাবে ব্রিজ তৈরি করতে হয় শেখো। এখন যাও। ও হ্যাঁ, সুভাষদের সম্পর্কে সতর্ক থেকো, যারা পথভ্রষ্ট তারা কখনোই এগোতে পারে না।
অনিমেষ অনুভব করল, অবিশ্বাস এমন একটা জিনিস যা একবার কোথাও প্রবেশ করলে লক্ষবার চুলকামেও দূর হয় না। কিন্তু তবু অনিমেষ নিজেকে প্রফুল্ল রাখতে চাইল। এতদিন পরে সে হাতে কলমে কমিউনিজমের পক্ষে কাজ করার সুযোগ পাচ্ছে। আগামী মাসে পশ্চিমবাংলার 2 জায়গায় উপনির্বাচন হতে যাচ্ছে। ট্রাম রাস্তায় পা দিতেই পরমহংসের সঙ্গে দেখা।
বিপ্লব হল?
আর হল কই,
যে দুটো কারণে তোমার জন্য এখানে দাঁড়িয়েছিলাম। টিউশনি করার ইচ্ছা আছে?
আছে, কিন্তু আপাতত সময় পাব না, পার্টির কাজে বাইরে যেতে হবে।
বাহ, পড়াশোনার ইতি হয়ে গেল তো।
তা কেন, অসুখ বিসুখের জন্যও তো অনেকে কামাই করে।
ভালো, আমি এখন কাটছি, প্রয়োজন হলে খবর দিও। আমি যাই, ফোকটে ছুটি পাওয়া গেল, পিছেরে দু একটা স্ট্রোক করে আসি, টিউশনি সেরে আসি। ও, দ্বিতীয় কথাটাই বলা হয়নি তোমাকে, ডান দিকের ওই দরজা দিয়ে ভেতরে ঢুকে সামান্য গিয়ে সোজা দোতলায় চলে যাও। আরে কুইক কুইক।
কথাটা শেষ করে হনহন করে চলে গেল পরমহংস। ধাঁধার মতো লাগলো কথাগুলো। অনিমেষ নির্দেশ মেনে বসন্ত কেবিনের দরজায় আসতেই নাকে খাবারের গন্ধ টের পেল। এই মুহূর্তে প্রচণ্ড ক্ষুধার অস্তিত্ব টের পেল ও। তবে ভেতরে ঢুকে সিঁড়ি বেয়ে ওপরে উঠে আসতেই ওর মনে হল শরীরের সব রক্ত ঢেউ হয়ে যাচ্ছে। কোনো ক্রমে নিজেকে শান্ত করার চেষ্টা করল অনিমেষ। মাধবীলতা, ওর সামনে যে মেয়েটি বসেছিল, অনিমেষকে দেখতে পেয়েই সে চলে গেল। রেস্তোরাঁয় আরো অনেকে আছে, ওরাও অনিমেষকে দেখছিল। খুব শান্ত ভঙ্গিতে সে মাধবীলতার সামনে গিয়ে জিজ্ঞাসা করল,
বুঝতে পারি?
ছোট্ট একটা ভাঁজ ঠোঁটে পড়ল কি পড়ল না, কিন্তু চোখ দুটো অনেক কথা বলে ফেলল। মাধবীলতা ঘাড় নাড়ল সম্মতির। অনিমেষ ঠিক উল্টো দিকে আরাম করে বসে টেবিল থেকে একটা নিটোল জলের গ্লাস তুলে পুরোটা খেয়ে নিল। মাধবীলতা তাকে দেখছে, এতক্ষণ সে একবারও চোখ সরায়নি। অস্বস্তি হচ্ছিল অনিমেষের।
কেমন আছেন?
চমৎকার।
তবে শব্দের উচ্চারণে অনিমেষের মনে হল কথাটার মানে খুব খারাপ আছি। খুব।
এখানে কখন এসেছেন?
এসেছি।
কথাটা যেন একটা পেরেক ঠোকার মতো, নিশ্চিত কিন্তু অবহেলায়। অনিমেষ মাধবীলতার মুখের দিকে তাকাতে পারছিল না।
দুদিন কি হয়েছিল?
হঠাৎ আমার ঠাকুরদা এসেছিলেন, আর তিনি খুব অসুস্থ ছিলেন বলে বেরোতে পারিনি। হস্টেলে একা ওরকম মানুষকে রেখে আসাও যায় না, অথচ একটু ভালো বোধ করতেই আর থাকলেন না, আজই ফিরে গেলেন।
সে কি, তাহলে ঠাকুরদা এলেন কেন?
আমাকে দেখতে। আমি ওর কাছে মানুষ হয়েছিলাম, সে অনেক কথা।
আমি শুনতে চাই আপনার কথা।
কেন?
আমার মনে হচ্ছে শোনা দরকার।
বেশ, তবে আজ থাক, অন্যদিন।
আজই তো বলছি না, সময় হলে বলবেন।
আজ সব অদ্ভুত ঘটনা ঘটে গেল।
জানি।
আপনি কখন এসেছেন এখানে?
যেমন রোজ ক্লাস করতে আসি।
তাহলে আমাকে যখন ভ্যানে তোলা হলো তখন দেখেছেন?
দেখেছি, কিন্তু আমি জানতাম আপনি ফিরে আসবেন।
মানে?
আমি প্রার্থনা করেছিলাম, তাই জানতাম।
তাই বলুন, কিন্তু কোনো কিছু প্রার্থনা করলেই যদি পূর্ণ হতো তাহলে পৃথিবীতে কোনো কষ্ট থাকত না।
তা ঠিক, কিন্তু আমি যখন ভীষণভাবে কিছু চাইব তখন সেটা বিফল হবে না, কারণ আমি নিজের জন্য কিছু চাইনি কখনো, এবং এই প্রথম কিছু চাইলাম, হয়তো চাওয়া শুরু হল।
বুক ভরে নিঃশ্বাস নিল অনিমেষ। ওর কষ্ট এখন পরম পাওয়ায় নত জানু।
আমি কিন্তু ভরসা করতে শিখলাম।
আমরা কিন্তু কেউ কাউকে জানি না।
জেনে নেব।
জানার পর যদি আফসোস হয়?
আফসোস নয়, ভয় হতে পারে।
ভয়? ভয় কেন?
নিজের যোগ্যতা যদি না থাকে তাহলে?
যোগ্যতা সেদিনই হারাবেন যেদিন অবহেলা করতে শিখবেন। তো চেহারা এমন হয়েছে কেন? আজ স্নান হয়নি।
সময় পেলাম কোথায়?
সে কি খাননি?
ভেবেছিলাম হোস্টেলে ফিরে খাবো, হলো না।
মাধবী লতা সোজা হয়ে বসে বয়কে হাত নেড়ে ডাকলো,
এই যে এদিকে একটু আসবে।
আরে করছেন কি? আরে
আপনি খাবেন তাই ব্যবস্থা করছি।
কিন্তু আমার কাছে পয়সা নেই।
এত দ্রুত মেঘ কখনো আসে না আকাশে। দুটো চোখে সমস্ত শরীর যেন জল ছুঁড়ে দিল। মাধবী লতার মুখ পলকেই লাল, ঠোঁট থরথর করছে। অনিমেষ কথাটা সহজ গলায় বলেছিল, বলেই বুঝতে পেরেছিল কি হয়ে গেল ব্যাপারটা। সে মাথা নিচু করে বলল,
আমি বুঝতে পারিনি।
ভরসার কথা বলছিলেন না?
ক্ষমা চাইছি আমি।
আপনার কোনো দোষ নেই, দিতে পারার মধ্যে একটা অহংকার আছে, তাই অনেকেই তা পারে, কিন্তু নিতে জানতে হয়, সেটা বড় কঠিন।
লতা।
মাধবী লতা হাসল, চোখের কোণে মুক্ত অথচ মুখে শরতের প্রথম সকাল। নিচে ঠোঁট দাঁতে চেপে একটু দেখল অনিমেষকে, তারপর বলল,
মনে আছে তাহলে? লতা বড় জড়িয়ে ধরে, বিরক্তি আসবে না তো কখনো?
অনিমেষ উত্তরটা দিতে গিয়ে দেখল বয় সামনে এসে দাঁড়িয়েছে। মাধবী লতা চোখের জল মোছার চেষ্টা করল না, শান্ত গলায় বলল,
পেট ভরে যায় এমন খাবার কি আছে তোমাদের ভাই?
কষা মাংস আছে, মোগলাই পরোটা আছে।
খুব তাড়াতাড়ি আনো এক জায়গায়, আর আমাকে শুধু এক কাপ চা দাও।
সেটা শুনে আপত্তি করতে যাচ্ছিল অনিমেষ, হাত প্রসারিত করে মাধবী লতা বলল,
একদম লজ্জা করতে হবে না।
শরীর শেখরের চিঠি এল, শরীর সুস্থ হয়নি। বাড়িতে তিনি এবং হেমলতা ছাড়া তৃতীয় কোনো প্রাণী না থাকায় সাংসারিক কাজকর্ম তাঁকেই ওই শরীর নিয়ে করতে হচ্ছে। এখন যাওয়ার জন্য তিনি তৈরি। নিজের শ্রাদ্ধ করে এসে এক অদ্ভুত আনন্দের মধ্যে ডুবে আছেন। তবে তাঁর একটাই আশঙ্কা, এবং সেটা হেমলতাকে নিয়ে। তার যাওয়ার আগে যদি হেমলতা যেতেন তাহলে নিশ্চিন্ত হতে পারতেন শরীর শেখর। এসব লেখার পর তিনি জানতে চেয়েছেন,
তুমি পুজোর ছুটিতে জলপাইগুড়িতে আসবে কিনা জানিও, আর কলকাতায় তোমার কাছে থাকার দরুন যে টাকা খরচা হয়েছে তার অঙ্কটা জানিও, আমি ফেরত পাঠাবার ব্যবস্থা করব।
চিঠিটা পড়ে অনিমেষ কিছুক্ষণ চুপচাপ বসে থাকল। এটা দাদুর চিঠি হিসেবে মেনে নেওয়া শক্ত হতো। দাদুর চিঠি মানেই কিছুটা উপদেশ এবং সেই সঙ্গে কড়া সমালোচনা। অথচ এই চিঠির ভাষার মধ্যে কেমন যেন শীতলতা ছড়ানো। শরীর শেখর চলে যাওয়ার পর তমালের মুখে জানতে পেরেছিল সেদিন সে যখন সন্ধেবেলায় ডাক্তারের চেম্বারে গিয়েছিল তখনই তিনি তমালদের খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করে অনিমেষের রাজনৈতিক ক্রিয়াকলাপ সম্পর্কে অবহিত হয়েছিলেন, কিন্তু চিঠিতে সেসবের কোনো উল্লেখ নেই। শুধু এই প্রথমবার তিনি জানতে চেয়েছেন অনিমেষ ছুটিতে জলপাইগুড়িতে যাবে কিনা। অনিমেষ অনুভব করছিল বাড়ির সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়ে সেটা ক্রমশ বেড়ে যাচ্ছে। না, এই ছুটিতে সে বাড়িতে গিয়ে বসে থাকতে পারবে না। বিমানের সঙ্গে কথা হয়ে গেছে, আগামী উপনির্বাচনে দলের প্রার্থীর হয়ে প্রচারের জন্য যে দল কলকাতা থেকে যাচ্ছে তাকেও সেই সঙ্গে যেতে হবে। ছুটিটা পড়ছে বলে তার ক্লাস কামাই হবে না। অনিমেষ ঠিক করল এসব কথা শরীর শেখরকে খোলাখুলি লিখে দেবে। ওদের উপনির্বাচনের জায়গাটা জলপাইগুড়ি থেকে খুব দূরে যদিও নয়, তবু সে সময় পাবে কিনা আগে থেকে বলা যাচ্ছে না। কথাগুলো মাধবী লতাকে জানাল অনিমেষ। আজকাল কোনো কিছু ওকে না বললে স্বস্তি পায় না সে। এখন প্রতিটি দিন শুরু হয় বুক জোড়া এক ধরনের চাপ নিয়ে। সে চাপ বুক থেকে সরে না যতক্ষণ মাধবী লতাকে সে না দেখছে। একটু একটু করে মাধবী লতা তার রক্তে মিশে যাচ্ছে। এখন ওদের দেখা কিংবা কথা হয় লাইব্রেরি, বসন্ত কেবিন কিংবা কফি হাউসের তেতলায়। শেষের জায়গাটাই ওদের প্রিয়, কারণ দীর্ঘ সময় এক কাপ কফি নিয়ে বসে থাকা যায় এবং চারপাশে এত কথার ভিড় যে স্বচ্ছন্দে নিজেদের কথা বলা যায়। মাধবী লতাকে সে তার সব কথা বলেছে, মায়ের মৃত্যু, ছোট মার কথা। অনিমেষ তার সঙ্গে কোনো যোগাযোগ রাখে না জেনে অনুযোগ করেছিল, বলেছিল,
তোমার ছোট মাকে আমার খুব দেখতে ইচ্ছে করছে।
কেন?
অনিমেষের আজকাল একটা ব্যাপার খুব মজা লাগে। মাধবী লতা যখন তার পরিবারের কারো সম্বন্ধে কথা বলে তখন মনে হয় ও তাকে ভীষণ চেনে। অনিমেষের মুখে শুনে শুনে দাদু পিসিমাদের ছবিটা ওর মনে স্পষ্ট আঁকা হয়ে গেছে।
কত বড় হৃদয় থাকলে তবে এভাবে তোমাকে আপন করে নেওয়া যায় সেটা তুমি বুঝবে না। তোমার ছোট মার নিজস্ব দুঃখ কিংবা কষ্টের কথা তোমরা কোনো দিনও জানতে পারোনি, পেরেছো?
কি দুঃখ, নিজের সন্তান নেই বলে বলছো?
সে তো আছি, কিন্তু সে কষ্ট ভুলে থাকা যায় যদি স্বামীর ভালোবাসা কেউ বুক ভরে পায়। তোমার ছোট মা সেটা পাননি, তোমার বাবা কখনোই তাকে ভালোবাসেননি।
কি বলছো, ওরা এতদিন একসঙ্গে আছেন।
একসঙ্গে অনেকদিন থাকলেই বুঝি ভালোবাসা যায়। এই শহরে তো একসঙ্গে এতগুলো মানুষ চিরকাল আছে, তবু মানুষে মানুষে ভালোবাসাবাসি হলো না কেন বলো তো?
কি আশ্চর্য, দুটো ব্যাপার এক হলো। দুজন মানুষ একসঙ্গে থাকলে পরস্পরকে গভীরভাবে জানতে পারে, নিজেদের ত্রুটিগুলো সংশোধন করে নিতে পারে, পরস্পরের জন্য তখন টান জন্মায়। আর হাজার হাজার মানুষ যতই একসঙ্গে থাকুক এই নৈকট্য কখনোই গড়ে ওঠে না। দুটোকে এক করছো কেন?
বেশ, ওইভাবে থাকতে থাকতে তুমি যেটাকে টান বললে সেটা এলেই তাহলে ভালোবাসা পাওয়া গেল, কি বলো?
আমি কি ভুল বলছি?
নিশ্চয়ই, দুটো মানুষ সারা জীবন শুধু প্রয়োজনের জন্য পরস্পরের উপর নির্ভর করে কাটিয়ে দিতে পারে। দুজনে কেউ কাউকে একটুও ভালোবাসল না হয়তো, শুধু প্রয়োজনই কাছাকাছি ওদের ধরে রাখল। আবার দেখো, দুজন দুই বিপরীত মেরুতে বাস করেও পরস্পরকে ভালোবাসতে পারে সারা জীবন, বুঝলে মশাই?
কথাটা শেষ করে টেবিলে রাখা অনিমেষের হাতে আলতো করে চিমটি কাটল মাধবী লতা।
বুঝলাম, এবার বলো ভালোবাসাটা কি জিনিস, মানুষ মানুষকে কেন ভালোবাসে?
অনেকদিন এত প্রাণ খুলে হাসিনি, তোমার জন্য সেটা পারলাম।
তোমাকে কোনো কথা সরল মনে জিজ্ঞাসা করা যায় না।
আমি তোমাকে এখন ভালোবাসা শেখাবো?
শেখাতে কে বলেছে, আমি জাস্ট আলোচনা করছিলাম।
বেশ, তাহলে সরাসরি কথা হোক, তুমি রোজ আমার সঙ্গে দেখা করবার জন্য এত ব্যস্ত হও কেন?
দুটো বড় চোখ অনিমেষের মুখের ওপর স্থির দৃষ্টি ফেলল। সেই চাহনির দিকে তাকিয়ে অনিমেষ ভেতরে ভেতরে একটা কাঁপন অনুভব করল।
তুমি জানো।
কথা এড়িয়ে যাচ্ছ।
বেশ, তোমাকে না দেখতে পেলে আমার আমার ভালো লাগে না, খুব কষ্ট হয়। ঘুম ভাঙার পরই তোমার মুখটাকে দেখতে পাই, আর ঘুমিয়ে না পড়া পর্যন্ত ও মুখ চোখের সামনে থেকে সরেই না।
বাবা, মারাত্মক ব্যাপার কিন্তু।
কেন?
যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, কিন্তু হচ্ছে না।
মানে?
মানে চোখের সামনে যদি আমি ছাড়া কিছু না থাকে, তাহলে তুমি হাঁটা চলা পড়াশুনো করছো কি করে? সে সবই তো করছো, অথচ
কি আশ্চর্য, এত মোটা কথা বলছো কেন? চোখ কি শুধু রক্ত মাংসেরই? মনের যে চোখ আছে, কান আছে, সেটা অস্বীকার করতে পারো?
এবার পথে এসো। প্রত্যেক মানুষের এরকম দ্বৈত সত্তা আছে জানো। মুশকিল হলো অনেকেই ওই দ্বিতীয়টির ব্যবহার জানে না, তারা প্রথমটা নিয়েই সারা জীবন কাটিয়ে দেয়। কিন্তু এবার আমার ভয় হচ্ছে, তোমার এই মন কতদিন থাকবে?
আমরণ?
মরণ কি শুধু শরীরের, মনেরও নয় কি?
আমি অত বুঝি না লতা। আমি জেনেছি তোমাকে ছাড়া আমি সম্পূর্ণ নই।
কিন্তু এ জানায় যদি ভুল হয়?
না না, এটা আমি আমার সমস্ত রক্ত দিয়ে অনুভব করি।
কিন্তু আমি তো একজন সাধারণ বাঙালি মেয়ে, তোমার সামনে বিরাট জগৎ। রাজনীতিতে তুমি গা ভাসাচ্ছ, নতুন সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখো তুমি। একবার যদি ঝড় উঠে তুমি উত্তাল হবে, তখন আমি কি করব?
তুমি আমার সঙ্গে থাকবে?
আমার যদি সে ক্ষমতা না থাকে?
লতা, তুমি কি আমার রাজনীতিতে জড়ানো পছন্দ করো না?
পাগল।
তবে
আমার ভয় করে, খুব ভয় হয়।
এই হলো মাধবী লতা। অনিমেষ যখন ছায়া চায় তখন ছায়া দেয়, কিন্তু যেই কুঁড়েমি করে তখনই রোদে পুড়িয়ে মারে। শুধু এই জন্যে অনিমেষ মাঝে মাঝে ওকে বুঝতে পারে না। ইউনিয়নের কাজে অনেক সময় ক্লাস করা হয় না, মাধবীলতা তাকে প্রতিদিনের ক্লাস নোটস দিয়ে যেতে লাগল। অধ্যাপক যখন নোটস দিতেন তখন সে কার্বন ব্যবহার করে টুকে রাখত। কোনো কোনো রাতে হস্টেলে শুয়ে সেই নোটসে চোখ রেখে অনিমেষ যেন মাধবীলতাকে দেখতে পেত। কল্পনায় মাধবীলতার হাতের গন্ধ নাকে আসত, কিন্তু নিজের বুকের এই ছটফটানি সে কখনো মাধবীলতার মধ্যে দেখেনি। আর এই না দেখতে পাওয়ার জন্য কষ্ট হয়। কেন মাধবীলতা তাকে তার মতো আঁকড়ে ধরে না? কেন পরের দিন কখন দেখা হবে এই প্রশ্ন কখনো করে না? তা বুঝতে পারে না অনিমেষ। মাধবীলতার এই নির্লিপ্ত আচরণে মাঝে মাঝে তার সন্দেহ হতো সে সত্যি তাকে ভালোবাসে কিনা। কিন্তু পরক্ষণে এমন একটা কাণ্ড করত মাধবীলতা যে অনিমেষ এসব চিন্তার জন্য নিজেকে অপরাধী ঠাউরাত। হ্যাঁ, সে মাধবীলতাকে সব বলেছে, এমনকি উর্বশী যে জোরো মুখে সেই জলপাইগুড়ির কৈশোরে তাকে চুমু খেয়েছিল তাও। কিন্তু অনিমেষ মাধবীলতার কিছু জানে না। কোনো উগ্রতা না থাকলেও অনিমেষের বুঝতে অসুবিধে হয় না, মাধবীলতারা অত্যন্ত সচ্ছল, কিন্তু কোনো দিন তাকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানায়নি। এই ব্যাপারটায় খুব অস্বস্তি আছে অনিমেষের। অনেকদিন ভেবেছে মুখ ফুটে বলেই ফেলবে, কিন্তু সংকোচে সেটা সম্ভব হয়নি। এর মধ্যে দু এক রবিবার সে চুপচাপ বেলঘরিয়া গিয়েছিল। স্টেশন ছাড়িয়ে যে রাস্তাটা নিমতার দিকে গিয়েছে সেদিকেই মাধবীলতার বাড়ি। এলোমেলো ঘুরে এসেছে সে, কোনো দিন দেখা পায়নি। কথাটা ওকে জানাতে খুব গম্ভীর হয়ে মাধবীলতা বলল,
একটা দিন দেখা না করে থাকতে পারো না কেন? এরপরে হয়তো মাসের পর মাস না দেখা করেই থাকতে হবে। অনি, আমার জন্য তোমার সমস্ত কাজকর্ম নষ্ট হোক এটা আমি চাই না। নিজেকে সংযত করো, এরকম তরল হওয়া তোমাকে মানায় না।
অনিমেষ বুঝতে পারে না তার এমন কেন হল। চিরকাল সে যেভাবে কাটিয়ে এলো এখন সেরকম থাকতে পারছে না কেন? কিন্তু সংযম অবশ্যই প্রয়োজন। ওকে না দেখতে পেলেই এই যে শূন্য বোধ, এটাকে চাপা দেওয়া দরকার। আর কদিন বাদেই পুজোর ছুটি, তখন মাসখানেকের জন্য কলকাতা ছেড়ে যেতে হবে। কথাটা মাধবীলতাও জানে, অনিমেষ ঠিক করল নিজেকে পরিবর্তিত করবে, এইভাবে সহজে ধরা দিয়ে বসবে না। আজ বিকেলে মাধবীলতা বলল,
রোজ রোজ ট্রেনে যাই, আজ বাসে যাব।
মাধবীলতা রাস্তা পার না হয়ে ধর্মতলা গামী একটা প্রাইভেট বাসে উঠে পড়ল। উল্টো মুখ বলে বাসটা খালি, ধর্মতলায় বোঝাই হয়ে বেলঘরিয়ায় ফিরবে। জানলার পাশে একটা জায়গায় বসে মাধবীলতা বলল,
সব সমস্যার সমাধান আছে, শুধু রাস্তাটা খুঁজে নিতে হয়।
ডবল ভাড়া দিতে হবে,
প্রয়োজনে তাই দিতে হবে বই কি।
তুমি সব কথাই দুরকম মানে সাজিয়ে বলো। কেন বলো তো, সহজ কথাটা সহজ গলায় বললে মান যায় নাকি?
মাধবীলতা আস্তে আস্তে জানলার দিকে মুখ ঘুরিয়ে নিল। ওয়েলিংটনের মোড় পার হতেই বাসটা দ্রুত ভরে গেল। লেডি সিট উপচে মেয়েরা দাঁড়িয়ে রয়েছে। ছেলেরা যারা রড ধরে দাঁড়িয়েছে তারা মাধবীলতার দিকে বিরক্ত হয়ে তাকিয়েছে। কোনো মেয়ে সাধারণ সিটে বসলেই পুরুষরা সেটাকে মানতে পারে না। ডাকটা না শোনার মতো নয়। মাধবীলতা কিন্তু মুখ ফেরাল না। এবারও মাধবীলতার কোনো পরিবর্তন দেখা গেল না। অনিমেষের খুব অস্বস্তি এবং এক ধরনের ভয় হল। সে ডাকছে অথচ মেয়েটা সাড়া দিচ্ছে না, এই তথ্যটা যদি আশপাশের লোকজন টের পেয়ে যায় তাহলে ওদের ঔৎসুক্য আরও বেড়ে যাবে। বাসটা এখন স্ট্যান্ডে চুপচাপ দাঁড়িয়ে। ইডেন গার্ডেন্সের পাশে বাবুঘাটে স্টিমারের ডাক শোনা যাচ্ছে। অনিমেষ দেখল জোড়ায় জোড়ায় ছেলে মেয়ে ইডেন থেকে ঢুকছে আর বের হচ্ছে। অনেকের ভঙ্গিতে একটা চোর চোর ভাব। ইডেন কিংবা ভিক্টোরিয়া মেমোরিয়াল যেসব জায়গায় সবাই প্রেম করতে যায় সেখানে মাধবীলতাকে নিয়ে সে কখনো যায়নি। প্রেম করলেই সকলে বোধহয় নির্জনতা খোঁজে, চায়ের দোকানের কেবিনে গিয়ে ঢোকে। আশ্চর্য, ওদের মাথায় সেরকম চিন্তা আসেনি কেন? অনিমেষের খেয়াল হল সে এখনো মাধবীলতার হাত পর্যন্ত ধরেনি। এই যে এখন সে পাশে বসে আছে, স্বাভাবিকভাবেই ওর শরীরের স্পর্শ লাগছে, কিন্তু এই মুহূর্তেই সে সম্পর্কে সচেতন হল অনিমেষ, এবং হওয়ার পর আরও সংকুচিত হয়ে পড়ল।
ওই রকম হলে খুশি হও জানি, তা আমার কাছে কেন? ওই একটা জুটিয়ে নিলেই তো পারো।
কথাটা বুঝতে কয়েক পলক লাগল। অনিমেষ চকিতে ঘাড় ঘুরিয়ে দেখল একটি জোড়া ইডেনের দিকে ঢুকছে। মেয়েটির একটা হাত ছেলেটির কোমরে আর ছেলেটির হাত মেয়েটির কাঁধে। অনিমেষের খারাপ লাগল, কিন্তু মাধবীলতার ইঙ্গিত বোঝা মাত্রই তার মুখে রক্ত জমে গেল। তার সম্পর্কে এতটা নিচ ইঙ্গিত করতে পারল ও? শুধু শারীরিক প্রয়োজনেই সে মাধবীলতাকে কামনা করে? অনিমেষের মনে হল এখনই এই সিট থেকে উঠে যায়। এই অপমানের পর আর পাশাপাশি বসে থাকা যায় না। কিন্তু সেই মুহূর্তেই আর একটা অনুভূতি তাকে আচ্ছন্ন করল। মাধবীলতাকে হারিয়ে সে থাকবে কি করে? ক্রোধ মানুষকে অন্ধ করে। হয়তো কোনো কারণে মাধবীলতা নিজেকে বেসামাল করে ফেলায় এই রকম দায়িত্বজ্ঞানহীন কথা বলছে, কিন্তু মন যখন শান্ত হবে তখন নিশ্চয়ই এই কথাটার জন্য সে লজ্জা পাবে।
তুমি এরকম করে বলতে পারলে?
মাধবীলতা উত্তর দিল না, যেন অপরিচিত সহযাত্রিনীর মতো চুপ করে বসে থাকল।
শুনছো?
মাধবীলতা নির্বিকার, কিন্তু ওপরের একটা মুখ বলে উঠল,
কিন্তু বলছেন?
অনিমেষ হতভম্ব হয়ে মুখ তুলে দেখল একটি টিয়া পাখির নাক বসানো মুখ ওর দিকে ঝুমকে পড়েছে।
না না কিছু বলিনি।
বলছেন না তো তখন নির্ভীক করছেন কেন?
কি যাতা বলছেন?
যাতা বলছি, আই বাপ, কখন থেকে দেখছি মেয়েটিকে জ্বালাতন করছে, মির্মির করে কথা বলে যাচ্ছে, আবার চোখ রাখাতে দেখেছে।
বাসের সামনে এই হয়েছে আজকাল, মেয়েদের নিশ্চিন্তে একা একা যাবে, তার কোনো উপায় নেই।
অনিমেষ দ্রুত মাধবীলতাকে দেখল, তেমনি নিষ্পৃহ ভঙ্গিতে বাইরের দিকে তাকিয়ে সে।
ভদ্রভাবে যদি বসে থাকতে না পারেন তাহলে ঘা ধরে বের করে দেবো বাস থেকে।
সামলে কথা বলুন।
বাসের ভেতরে নয়, বাসের ভেতরে নয় দাদা, না বাইরে, বাইরে গিয়ে দাদা, না বাইরে।
ভিড় ঠেলে কন্ডাক্টর অনিমেষের সামনে এসে দাঁড়াতেই অনিমেষ বসে পড়ল। উত্তেজনায় ওর শরীর এখন থরথর করে কাঁপছে এবং উত্তেজিত হলেই পেটে যে চিনচিনে ব্যথা ছড়িয়ে পড়ে সেটাও বাদ গেল না। হাতিবাগান বলতে যাচ্ছিল অনিমেষ, কিন্তু তার আগেই একটা হাত কন্ডাক্টরের উদ্দেশ্যে এগিয়ে গেল। গম রঙা সেই হাতের কবজিতে একটা মকরমুখী বালা, হাতের শেষে আঙুলের চাপে একটা এক টাকার নোট ধরা।
দুটো বেল ঘুরিয়ে দিন,
দুজনকে।
কন্ডাক্টর টাকা ভাঁজ করে আঙুলের ফাঁকে গুঁজে পয়সা বের করছিল। হাত দিয়ে অনিমেষকে দেখালো মাধবীলতা।
আপনারা একসঙ্গে?
কথাটা শেষ করে আশেপাশে জনতার দিকে বাঁকা গলায় জানালো,
আপনারা বাইরে সব জায়গায় সিনেমা করেন।
এক পলকেই অনিমেষ দেখল আশেপাশের মুখগুলো হাওয়া বেরুনো মুখের মতো ঝুলছে। ওর খেয়াল হল দুটো বেলঘড়িয়ার টিকিট কাটা হয়েছে।
তুমি ইচ্ছে করলে হাতিবাগানে নেমে যেতে পারো।
এবার জেদ চেপে গেল অনিমেষের। লাস্ট স্টপে নামার পর মাধবী লতার সঙ্গে একটা বোঝা পড়া করবে সে। বিকেলটা দুদার করে ছুটে গেল অন্ধকারে, সন্ধে হয়ে আসছে। বেলঘড়িয়া স্টেশনের সামনে যখন বাসটা থেমে গেল তখন অল্পই যাত্রী তাতে। মাধবী লতার পেছনে পেছনে নিচে নামতেই অনিমেষ বলল,
দাঁড়াও লতা, দাঁড়াও।
এখানে নাটক করতে হবে না।
কিন্তু কিন্তু আমার কিছু কথা আছে। এভাবে অপমান করলে কেন?
এখানে দাঁড়িয়ে আমি কথা বলতে পারবো না, হাঁটতে হাঁটতে কথা বলো।
ও হ্যাঁ, তোমার বাড়ির দিকে যাব।
আমাদের পাড়ার অনেকেই এখন তোমাকে দেখছে। এখান থেকে চলে গেলে আমার বদনামের গল্পটা ছড়াবে, তার চেয়ে বাড়িতে যাওয়াটাই শোভন হবে। এসো।
মাধবী লতা পা বাড়াল। এর আগে কখনোই অনিমেষকে বাড়িতে যেতে বলেনি মাধবী লতা। আজকের ওই রকম আচরণের পর এই নিমন্ত্রণটা কেমন বেমানান ঠেকছে। কিন্তু এখানে দাঁড়িয়ে থাকা আরো খারাপ দেখায়। আশেপাশে চায়ের দোকান থেকে অনেক চোখ এখন এদিকেই সেঁটে আছে। অনিমেষ মাধবী লতাকে অনুসরণ করল। লেভেল ক্রসিং পেরিয়ে মাধবী লতা খানিক ইতস্তত করল। অনিমেষ পাশাপাশি হাঁটছিল, জিজ্ঞাসা করল,
কি হল?
আমাদের বাড়ি তোমার ভালো লাগবে না।
কেন?
অনিমেষ প্রশ্নটা করতেই একটা সাইকেল রিক্সা এগিয়ে এল। মাধবী লতা রিক্সাওয়ালার দিকে চেয়ে একটু হাসল। অনিমেষ বুঝল ওরা সবাই মাধবী লতাকে চেনে। মাধবী লতা রিক্সায় উঠতে উঠতে বলল,
যা থাকে কপালে উঠে পড়ো, নিজের চোখে দেখে যদি মতিগতি পাল্টায়।
পাশাপাশি বসতে কোনো অসুবিধে হল না। রিক্সাওয়ালা যেরকম দ্রুত চালাচ্ছে তাতে অনিমেষের ভয় হচ্ছিল যে কোনো মুহূর্তেই দুর্ঘটনা ঘটে যেতে পারে। অবিরাম হর্নের শব্দে ওরা ঘিঞ্জি এলাকাটা পেরিয়ে এলে অনিমেষ জিজ্ঞাসা করল,
আমাকে বাড়িতে নিয়ে যেতে তোমার এত ঘুমটা কেন?
তোমার যদি আমাকে এতটাই বিরক্তিকর মনে হয় সোজাসুজি বলে দিও, আমি কি করব সেটা আমার ব্যাপার, ওটা আমাকেই বুঝতে দাও।
ফাঁকা রাস্তা পেয়ে রিক্সাওয়ালা জোর প্যাডেল ঘোরাচ্ছে, তার মানে মাধবী লতাকে অনেকখানি এসে রোজ ট্রেন ধরতে হয়। কিছুক্ষণ চুপ করে থেকে অনিমেষ জিজ্ঞাসা করল,
এটাও কি বেলঘড়িয়া?
না, নিমতা। একদম মফস্বল লাগছে, তাই না?
হ্যাঁ, কিন্তু ভালো লাগছে।
এক আর দিনই লাগে, পুরনো হলে আর কিছুই আকর্ষণীয় থাকে না।
ওর বলার ধরনটা এমন যে দ্বিতীয় অর্থটি বুঝতে অসুবিধে হল না অনিমেষের। প্রায় মাইল দেড়েক যাওয়ার পর একটা গলিতে ঢুকে মাধবী লতা ভাড়া মিটিয়ে রিক্সাটাকে ছেড়ে দিল। ডান দিকে অন্ধকারেও একটা বড় পানা পুকুর দেখা যাচ্ছে। বাঁদিকের বাড়িগুলো বাগান শুদ্ধ কিন্তু বয়সের আঁচড়ে ক্ষতবিক্ষত।
আপনি আমার কাছে একটা বই নিতে এসেছেন।
অনিমেষ কথাটা অনুধাবন করার আগেই গেট খুলে ভেতরে ঢুকে ডাকল মাধবী লতা,
আসুন।
গেটের ওপরই মাধবী লতার ঝাড়, বাগান থেকে ফুলের গন্ধ আসছে। সামনেই একটা ভাঙা চোরা পুরনো আমলের দোতলা বাড়ি, দু একটা ঘরে আলো জ্বলছিল মাত্র। পেছনে পুকুরের আভাস। মাধবীলতা রোয়াকে উঠে অনেকক্ষণ কড়া নাড়ার পর দরজা খুলল। একজন নুয়ে পড়া বৃদ্ধা খ্যানখেনিয়ে উঠলেন।
এতক্ষণে আসা হল মেয়ের, এদিকে তোর বাপ মা এতক্ষণ বসে থেকে চলে গেল খিদিরপুর। অঞ্জলির মামা তো ভাই এসেছে না, তোকে নিয়ে যেতে বলেছিল। ওটা কে রে?
আমার সঙ্গে পড়ে, তুমি যাই জল বসাও গে, যাও। আরে আপনি আসুন, দাঁড়িয়ে রইলেন কেন?
মাধবী লতার পেছন পেছন একটা ঘরে গিয়ে ঢুকতেই সে বলল,
বসুন আমি আসছি।
অনিমেষ সেকেলে ঘরটাকে দেখল, দু তিনটি চেয়ার, একটা তক্তাপোষ, জানলাগুলো বন্ধ। বাইরে সেই বুড়ির গলা শোনা গেল,
একটা উটকো ছেলেকে হট করে বাড়িতে ঢুকালি, বাপ মা শুনলে কি বলবে?
সেটা আমি বুঝবো, তুমি যা বসো।
আজ বাদে কাল যার বিয়ে, সে
কে বলেছে?
অঞ্জলির মামা তো ভাই কি জন্য এসেছে তাহলে?
বেশি বাজে কথা না বলে এখন যাও।
কয়েক সেকেন্ড বাদেই মাধবী লতা ঘরে এলো, এসে বলল,
এই আমাদের বাড়ি, বাবা মা এখন নেই তাই আলাপ করাতে পারলাম না।
উনি কে?
কৌদুমাসি, ভালো নাম কাদম্বিনী, আমাকে মানুষ করেছেন।
আমি আশায় বোধহয়,
একেই আমার মাথায় আগুন জ্বলছে, বাড়িতে এভাবে কথা বলবে না, আর কতদিন থাকা যাবে কে জানে।
কেন
শুনতে পাওনি? বিয়ের জন্য ছোটাছুটি শুরু করেছেন সবাই। আচ্ছা আমার কিছু হলে তুমি ভার নিতে পারবে?
হ্যাঁ।
ওরা অনেকক্ষণ আর কথা বলল না, এর মধ্যে বৃদ্ধা এসে চা দিয়ে গেছে। এক চুমুকে সেটা শেষ করে অনিমেষ উঠে দাঁড়াল।
আর যাই,
মাধবী লতা মুখে কিছু না বলে ঘাড় কাত করল, তারপরই হঠাৎ উঠে এসে সামনে দাঁড়িয়ে সেই অদ্ভুত মায়াময় চাহনিতে অনিমেষকে ভরিয়ে দিল। একটা হাত আলতো করে অনিমেষের বুকের উপর রাখল মাধবী লতা।
আমাকে তুমি ক্ষমা করো।
নিজের হৃৎপিণ্ড যেন মাধবী লতার হাতের তলায়, এমন অনুভব করল অনিমেষ। মাধবী লতা তো কোনো অন্যায় করেনি, তাহলে ক্ষমা কিসের?
লোকে যে যাই বলুক, আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু তুমি কড়া গলায় কিছু বললে আমি সইতে পারব না।
আমি কি কিছু বলেছি?
এবার থেকে আমি সহজ কথাটা সহজ গলায় বলব।
অনিমেষ মাধবী লতার মুখের দিকে তাকাল, ওকে ভীষণ আদর করতে ইচ্ছে করছিল, কিন্তু কিছুতেই হাত উঠল না ওপরে। মুখ নামিয়ে সে ওর চুলের ঘ্রাণ নিয়ে বলল,
আমি আর তোমাকে আঘাত দেব না।
দেখো আমি ঠিক তোমার মতো হব, কোন রকমের পরীক্ষাটা অবধি যদি আড়াতে পারি তাহলে আর কোনো চিন্তা নেই।
চলে যেতে ইচ্ছে করছিল না মোটেই, তবু অনিমেষ বলল,
যাই।
না বলো আসি।
আসি তাহলে।
গেট অবধি পৌঁছে দিল মাধবী লতা, ভীষণ হালকা লাগছে এখন। অনিমেষ গলিটা পেরিয়ে এসে পেছনে তাকালো, আবছা অন্ধকারে মাধবী লতার শরীরের আদল দেখা যাচ্ছে, নিজেকে এখন সম্রাটের মতো মনে হচ্ছে তার। ওর মাথায় কোনো চিন্তাই জায়গা পাচ্ছিল না, এখনো যে বাবার টাকায় তাকে মাস চালাতে হয়, অনিশ্চিত রাজনৈতিক জীবনের মধ্যে সে নিজেকে জড়াতে যাচ্ছে, ব্যক্তিগত কোনো আয়ের সংস্থান নেই, মাধবী লতার ভার নিতে হলে এই কলকাতায় একটা বাড়ি, নিজের পক্ষে একটা ঘর দরকার, এবং সেটা পেতে হলে টাকা চাই, এসব অত্যন্ত নগণ্য মনে হল। মাধবী লতা যদি তার পাশে এসে দাঁড়ায় তাহলে সব সমস্যাই সমাধানের পথ খুঁজে পাবে। অনিমেষ দৃঢ় আত্মবিশ্বাসে স্টেশনের দিকে হাঁটতে লাগল। এখনকার মতো গপ্প মিলে ঠেকের সময় শেষ। সমস্যার সমাধান এত সহজে হবে কি, নাকি অনিমেষ জড়িয়ে পড়বে আরো অন্য সমস্যায়? এই প্রশ্নের উত্তরের সাথে আগামীকাল আসব আমি গপ্প মিলে ঠেকের বিশেষ নিবেদন, সমরেশ মজুমদারের কালজয়ী উপন্যাস কালবেলার পঞ্চম পর্ব নিয়ে ঠিক রাত 9টায়। টিল দেন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। নিজে তো শুনছেন, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মীরে, ঠিক আপনার গপ্পের প্লেলিস্ট।